রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ হায়দার। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনীন আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর জীবন এবং সাহাবী যুগের পরিসমাপ্তি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আমাদের আজকের পর্বের বিষয়বস্তু জামালের যুদ্ধ। এই যুদ্ধকে জামাল বা উটের যুদ্ধ নামকরণ করা হয়েছে, কারণ যুদ্ধের এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উটের উপর আরোহণ করেছিলেন সেটা যুদ্ধের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল। এই যুদ্ধ সংঘটিত হয়েছিল 36 হিজরির জুমাদা আল আখির সেই মাসে। স্মরণ করা যেতে পারে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আলোচনার প্রথম পর্বে আমরা ওসমান রাদিয়াল্লাহু আনহু তার হত্যাকাণ্ডের পরবর্তী পরিস্থিতি এবং আলীর বাইয়াত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং জামালের যুদ্ধের আগের পরিস্থিতি সেই পর্যন্ত আমরা বর্ণনা করেছিলাম। সুতরাং ঘটনাক্রম মেলাতে চাইলে প্রথম পর্বের পরের পর্ব হচ্ছে আমাদের আজকের এই সপ্তম পর্ব। তো কেমন ছিল ওসমান হত্যাকাণ্ড পরবর্তী মদিনার পরিস্থিতি? আমরা জানি সেই সময় আলীকে বায়াত প্রদান করা হয়েছিল, কিন্তু তিনি পূর্ণ কর্তৃত্বশীল ছিলেন না। সাহাবা ইকরামদের ইজমার মাধ্যমেই তিনি খলিফা নির্ধারিত হয়েছিলেন, কিন্তু মদিনায় ফিতনাবাজ ব্যক্তিদের ব্যাপক প্রভাব এবং উপস্থিতি ছিল এবং সকল মুসলিম প্রদেশ থেকেও আলী বায়াত পাচ্ছিলেন না। আলী বাদে দ্বিতীয় কোনো ব্যক্তি খিলাফতের দাবিদার ছিলেন না, কেউ খিলাফা দাবি করেননি। খলিফা একজনই ছিলেন, কিন্তু সকল প্রদেশ থেকে বায়াত না আসার কারণে উম্মতের প্রশাসনিক অখণ্ডতা সেটি আর রইল না, উম্মাহ প্রশাসনিকভাবে বিভক্ত হয়ে গেল। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অনেকেই ছিলেন মদিনার বাইরে। উম্মুল মুমিনিন, তাদেরকে ফিতনা এড়ানোর জন্য মক্কায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হলো, এরপর বানু উমাইয়া তারা মদিনা ছেড়ে মক্কায় চলে যান এবং শেষ পর্যন্ত তারা মক্কাতেই সেটেল হয়ে যান। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনিও মদিনা ত্যাগ করে মক্কায় চলে যান। সেই অবস্থায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি শামের আমির ছিলেন এবং তিনি মনে করছিলেন প্রথমে হত্যাকারীদের উপর হদ বা শাস্তি কার্যকর করতে হবে, এরপর তিনি বায়াত প্রদান করবেন। এই অবস্থানকে তিনি সঠিক মনে করে ইস্তিহাদ করছিলেন। অপরদিকে বিশিষ্ট সাহাবিদের মধ্যে তালহা এবং জুবায়র রাদিয়াল্লাহু আনহুমা তারাও চাচ্ছিলেন এই ফিতনাবাজদের উপর দ্রুত শাস্তি কার্যকর করা হোক, কিন্তু শেষ পর্যন্ত যখন তারা দেখলেন যে মদিনার ভেতরে অবস্থা খুবই দুর্বল, সেখানে ফিতনাবাজ ব্যক্তিরা ব্যাপকভাবে উপস্থিত, ফলে তারা চিন্তা করলেন মদিনার বাইরে থেকে শক্তি সংগ্রহ করে ফিতনাবাজদের উপর শাস্তি কার্যকর করবেন। এই উদ্দেশ্যে তারা মক্কায় চলে গেলেন। এতটুকু পর্যন্ত আমরা প্রথম পর্বে উল্লেখ করেছিলাম। সুতরাং সেই ঘটনার পর থেকে আমাদের আজকের পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পেছনে দুই ধরনের কারণ ছিল, প্রত্যক্ষ এবং পরোক্ষ। তাকে অন্যায়ভাবে শহীদ করে দেওয়া হয়েছিল। প্রত্যক্ষ কারণসমূহের মধ্যে প্রধান কারণ ছিল আব্দুল ইবনে সাবা তথা সেই সাবাইদের ফিতনা। সেই ইহুদি ব্যক্তি সেই ইসলাম গ্রহণের ভান করে ভেতর থেকে মুসলিমদের ক্ষতি করার চেষ্টা করে এসেছিল। শুধুমাত্র খলিফা ওসমানকেই সে টার্গেট করেনি, বরং খলিফাকে হত্যা করার মাধ্যমে পুরো ইসলামকে সে টার্গেট করেছিল। মুসলিমদের মধ্যে ফিতনা এবং বিভক্তি ছড়িয়ে দিয়ে অশান্তিকে স্থায়ী রূপ দেওয়ার জন্য সে ছিল বদ্ধপরিকর এবং সেই প্রচেষ্টার যে বীজ সে বপন করেছিল তা থেকে পরবর্তী সময়ে ইসলামের মধ্যে নানা দল উপদল এবং ফিরকা সৃষ্টি করতে সে সক্ষম হয়েছে। জামালের যুদ্ধের ঘটনা প্রবাহ বর্ণনা করার পূর্বে আমরা সূরা হুজুরাতের একটি আয়াতের দিকে মনোযোগ প্রদান করব, কেননা সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিক নির্দেশনা প্রদান করেছেন যে যদি মুমিনদের দুইটি দল একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যায় তখন সে ব্যাপারে বাকি মুসলিমদের কর্মপন্থা কি হবে। আল্লাহ তাআলা সেই আয়াতে বলেছেন,
طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله
وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما।
যদি মুমিনদের দুইটি দল একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যায় তাহলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে, ফা আসলিহু বাইনাহুমা। আর যদি কোনো একটি দল অপর দলের বিরুদ্ধে বিদ্রোহ করে বা সীমালঙ্ঘন করে কিংবা বাড়াবাড়ি করে তাহলে তোমরা সবাই মিলে সেই সীমালঙ্ঘনকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে, যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। এরপরের আয়াতেই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা তো পরস্পর ভাই ভাই। ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম, কাজেই তোমরা দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দেবে। সুতরাং এই দুটি আয়াতে আল্লাহ তাআলা কর্মপন্থা বাতলে দিয়েছেন। এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়, সেই বিষয়গুলো আমরা উল্লেখ করতে যাচ্ছি। ইবনুল আরবি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই আয়াতটি প্রধান দিক নির্দেশিকা, অর্থাৎ যদি এমন কোনো মুসলিম দলের বিরুদ্ধে লড়াই করতে হয় যারা কোনো বিষয়ে ভুল ব্যাখ্যার ভিত্তিতে নিজেদের অবস্থানকে সঠিক মনে করছে, সেই ক্ষেত্রে এই আয়াতটি প্রধান দিক নির্দেশিকা। এটি সাহাবায়ে কেরামদের জন্যও ছিল রেফারেন্স পয়েন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এই দিকে ইঙ্গিত করেছিলেন যখন তিনি বলেছিলেন, আম্মার নিহত হবে একটি বিদ্রোহী দলের হাতে, তাকতুলুল আম্মার আলফিয়াত আল বাগি, একটি বাগি বা বিদ্রোহী দলের হাতে আম্মার নিহত হবে। ইবনুল আরবি রাহিমাহুল্লাহ তিনি আরও বলেছেন, যে দলটি ভুলের উপর রয়েছে বা বিদ্রোহী দল, তাদের বিরুদ্ধে লড়াই করা এটি ফরজে কিফায়া। যদি কিছু মুসলিম সেটা আদায় করে তাহলে বাকিদের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যায়। এ কারণেই তিনি বলছেন যে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই সেই বিষয় থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছিলেন, যেহেতু এটা ব্যক্তিগতভাবে সকলের উপর বাধ্যতামূলক ছিল না। এই কারণে অনেকেই নিজেদেরকে সেই ঘটনা থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন, যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবদুল্লাহ ইবনে ওমর, মুহাম্মদ ইবনে মাসলামা এবং অন্যান্য বিশিষ্ট সাহাবায়ে কেরাম। তারা প্রত্যেকেই আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে নিজেদের অপারগতা প্রকাশ করেন এবং আলী তাদের সেই ওজরকে কবুল করে নিয়েছিলেন। সুতরাং এই আয়াত থেকে যে বিষয়গুলো লক্ষণীয় তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুমিনদের দুইটি দল, তারাও যুদ্ধে লিপ্ত হয়ে যেতে পারে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসিক বা ফাজিরদের কথা বলছেন না, বরং বলছেন মুমিনদের কথা। এবং যদি মুমিনদের দুইটি দল পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় সেক্ষেত্রে বাকিদের কর্মপন্থা কী হবে? সেখানে যারা কর্তৃত্বশীল ব্যক্তির থাকবেন তাদের জন্য কর্মপন্থা হচ্ছে যে তারা এই বিষয়গুলোকে সংশোধন করে দেবেন বা ইসলাহ করে দেবেন। এটা সেই কর্তৃত্বশীল ব্যক্তিদের জন্য বাধ্যতামূলক এবং এটি ফরজে কিফায়া। আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন, অর্থাৎ যদি মুমিনদের দুইটি দল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিয়েছেন যে মুসলিমদের মধ্যে বা মুমিনদের দুইটি দলের মধ্যে যুদ্ধ হবে, এটি সাধারণ ঘটনা নয় বা এটি কাম্যও নয়, অর্থাৎ এটি একটি বিরল ঘটনা হতে হবে। এবং যদি এটি হয়ে যায় সেক্ষেত্রে কর্মপন্থা হবে আয়াতে নির্ধারিত বাকি অংশ অনুসারে। ইসলাহ কীভাবে করতে হবে সেই প্রসঙ্গে সর্বাবস্থায় যুদ্ধের মাধ্যমে এই মুসলিমদের বিষয়গুলোকে নির্ধারণ করতে হবে, সমাধান করতে হবে এমনটি জরুরি নয়। যেমন আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাসান রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে বর্ণনা করে বলেছিলেন যে নিশ্চয়ই আমার এই নাতি বা আমার এই দৌহিত্র সে সর্দার বা সাইয়েদ হবে এবং তার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিমদের দুইটি বড় দলের মধ্যে মীমাংসা করে দেবেন বা সন্ধি স্থাপন করাবেন। এবং পরবর্তী ঘটনা থেকে আমরা দেখতে পাই হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা হয়েছিলেন সেই অবস্থায় তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে খিলাফতকে হস্তান্তর করেন এবং এভাবে মুসলিমদের মধ্যে বিবাদমান দুইটি দলের মধ্যে তিনি মীমাংসা স্থাপন করেছিলেন। সেই ক্ষেত্রে কোনো যুদ্ধ বা রক্তপাতের প্রয়োজন হয়নি। এবং উলামা একরাম তারা বলেছেন যে যদি মুসলিমদের মধ্যে মীমাংসা করতে গিয়ে এই সুযোগ থাকে যে অস্ত্র ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তবে সেটাই উত্তম, আর যদি অন্য কোনো অপশন বা সুযোগ না থাকে তবে সেই ক্ষেত্রে শক্তি ব্যবহার করা যেতে পারে। জামালের যুদ্ধের ঘটনা প্রবাহ বর্ণনা করার আগে আরও দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হচ্ছে যে সাহাবায়ে কেরামদের মধ্যে যে মতভেদ সৃষ্টি হয়েছিল সেটা কখনোই খিলাফা নিয়ে বা কে খলিফা হবেন কিংবা কোনো ব্যক্তিগত রেষারেষি এই বিষয়গুলো থেকে হয়নি, বরং ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচার কীভাবে কার্যকর করা হবে সেই বিষয় নিয়ে তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছিল। বিচার হবে কি হবে না সেটা নিয়েও কোনো মতভেদ হয়নি, বরং কীভাবে সেই বিচার কার্যকর করা হবে সেই বিষয় নিয়ে তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছিল। ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি কখনোই আলীর ফজিলত বা খিলাফতের যোগ্যতা অস্বীকার করেননি, তবে তিনি তার অবস্থান থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে প্রথমে ওসমানের হত্যাকারীদের উপর শাস্তি কার্যকর করার বিষয়টিকে প্রাধান্য দিতে হবে বাইয়াত প্রদানের পূর্বে, এবং আত্মীয়তা সম্পর্কের কারণে তিনি নিজেকে ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য অধিক উপযুক্ত দাবিদার মনে করছিলেন। দুই নম্বর পয়েন্ট, জামালের যুদ্ধে কখনোই সাহাবায়ে কেরাম একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি। শেষ পর্যন্ত ঘটনাপ্রবাহ অগ্রসর হলে আমরা দেখতে পাই যে তারা আলোচনার মাধ্যমেই পুরো বিষয়টিকে সমাধান করতে চেয়েছিলেন এবং সেটা হয়েও গিয়েছিল। এমনকি আলী ঘোষণা প্রদান করেছিলেন যে পরবর্তী দিন সকালে আমরা সকলেই মদিনায় ফেরত যাব এবং ওসমানের হত্যাকারীদের কেউ যেন আমাদের সঙ্গে মদিনার পথ না ধরে। কিন্তু সেই অবস্থায় তৃতীয় পক্ষ বা থার্ড পার্টি, সেই ফিতনাবাজ লোকেরা রাতের অন্ধকারে হামলা চালিয়ে দুই পক্ষের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেয় এবং এভাবে জামালের যুদ্ধের সূত্রপাত হয়েছিল। বিস্তারিত বর্ণনা সামনের দিকে আসছে, তবে বিস্তারিত বর্ণনায় যাওয়ার আগে শুরুতেই এই কথাটি মাথায় গেঁথে নেওয়া ভালো যে সাহাবা একরাম নয়, কখনোই নয়, বরং সেই তৃতীয় ফিতনাবাজ দল, সেই সাবাইরা, তারাই জামালের যুদ্ধের জন্য দায়ী। এবারে আমরা সেই ঘটনা প্রবাহ বর্ণনা করতে শুরু করছি। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল জিলহজ মাসে, এবং এরপর দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস, এভাবে এক দুই তিন করে চার মাস গড়িয়ে যাচ্ছে, কিন্তু ফিতনাবাজদের উপর কোনো শাস্তি কার্যকর করা হচ্ছিল না। এভাবে লম্বা সময় অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু ফিতনাবাজদের উপর কোনো শাস্তি কার্যকর করা হচ্ছে না, এই বিষয়টি দেখা এবং সেটাকে সহ্য করা সাহাবায়ে কেরামদের জন্য বেশ কঠিন একটি বিষয় ছিল। পাশাপাশি তাদের মধ্যে তীব্র অনুশোচনাবোধ এবং যন্ত্রণা ছিল যে কিভাবে তারা জীবিত থাকতেই ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো একজন ব্যক্তিকে ফিতনাবাজ ব্যক্তিরা এসে শহীদ করে দিতে পারল। এবং তারা আরও চিন্তা করছিলেন, যদি এই ফিতনাবাজ ব্যক্তিদেরকে বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা আল্লাহর বিধান, পরিত্যাগের সামিল। ওসমানের হত্যাকারীদের উপর শাস্তি কার্যকর করার বিষয়টি নিয়ে তারা বেশ উদ্বিগ্ন এবং পেরেশান ছিলেন। তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা তারা এই উদ্দেশ্যে মক্কায় চলে আসলেন, যেখানে আগে থেকেই উম্মুল মুমিনিন তারা ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও সেখানে ছিলেন। তারা মক্কায় চলে আসলেন 36 হিজরি রবিউস সানি সেই মাসে। সেই সময়ে মক্কায় আরও বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিরা এসে অবস্থান করছিলেন। আমরা বলেছি বানু উমাইয়া তারা মক্কায় চলে এসেছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের পরবর্তীতে। ওদিকে বাসরাতে যিনি ওসমান রাদিয়াল্লাহু আনহু নিযুক্ত আমির ছিলেন, আবদুল্লাহ ইবনে আমির, তিনিও মক্কায় চলে এসেছিলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু বাসরাতে নতুন আমির হিসেবে নিযুক্ত করেছিলেন উসমান ইবনে হুনাইফকে। ইয়েমেনের যিনি আমির ছিলেন ইয়ালা ইবনে উমাইয়া, তিনিও মক্কায় চলে এসেছিলেন এবং তিনি মক্কায় চলে এসেছিলেন ইয়েমেনের বাইতুল মালের সকল অর্থ নিয়ে, এবং সেই অর্থ বা সেই রসদ তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য নিয়ে আসেননি, সেগুলো দিয়ে তিনি মুসলিমদের জন্য একটি বাহিনী প্রস্তুত করতে চাইছিলেন। এবং তিনি 600 উট এবং 600,000 দিরহাম ব্যাপক অর্থ, সেটা নিয়ে মক্কায় চলে এসেছিলেন। এই বিশিষ্ট ব্যক্তিরা তারা মক্কায় উপস্থিত হওয়ার পর সিদ্ধান্ত নিলেন যে তারা নিজেরা একটি বাহিনী প্রস্তুত করবেন এবং সেই বাহিনীর মাধ্যমে শক্তি সঞ্চয় করে ফিতনাবাজ ব্যক্তিদেরকে দমন করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মক্কায় কাবার চত্বরে উপস্থিত হয়ে খুতবা প্রদান করলেন এবং তিনি বললেন, ওসমানকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং আল্লাহর কসম, আমি অবশ্যই তার রক্তের বদলা বা প্রতিশোধ গ্রহণ করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি উম্মুল মুমিনিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বা উম্মাহাতুল মুমিনিন, তাদের জন্য বিশেষ কিছু নিয়মকানুন রয়েছে আমরা জানি। তারা যদি প্রকাশ্যে আসতে চান সেক্ষেত্রে তাদের জন্য বিশেষ পর্দার ব্যবস্থা করতে হয়। সাধারণ একজন মুসলিম নারী যেভাবে পর্দা করে থাকেন তার থেকেও বেশি, অর্থাৎ আক্ষরিক অর্থে একটি পর্দা স্থাপন করতে হয়, যেন এমনকি তাদের বাহ্যিক দেহ অবয়ব সেটিও দেখা না যায়। সেভাবেই পর্দা স্থাপন করা হয়েছিল এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই আক্ষরিক একটি পর্দার আড়াল থেকে সেখানে খুতবা প্রদান করেছিলেন। এই বিষয়ের বিধান প্রদান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আহজাবে বলেছেন, ফাস আলুহুন্না মিন ওয়ারাইল হিজাব, যখন তোমরা তাদের কাছে কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে। উম্মাহাতুল মুমিনিন তারা যখন সফর করতেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হতো, তারা উটের উপরে হাউদা বা অনেকটাই পালকির মতো তার ভেতরে অবস্থান করতেন, সুতরাং পর্দার ব্যাপারে তাদের বিশেষ কিছু নিয়মকানুন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার খুতবার পর তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে ওসমানের জন্য আমি কিছুই করতে পারিনি, কাজেই তার রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার মুক্তি নেই। জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য লোকেদেরকে উদ্বুদ্ধ করতে হবে তারা এই বিষয় ভুলে যাওয়া বা পরিত্যাগ করার আগেই, যদি তারা এটা ভুলে যায় তাহলে চিরদিনের জন্য আমাদের উপর আল্লাহর আইনের শাসন দুর্বল হয়ে যাবে। এবং তিনি আরও বললেন, এই ধরনের ফিতনার কাজে যদি আমরা লোকেদেরকে না থামাই, বিরত না করি, তাহলে একের পর এক আমির ওই ধরনের ফিতনাবাজদের হাতে খুন হতেই থাকবে। এভাবে তারা মক্কায় মক্কাবাসীদেরকে উদ্বুদ্ধ করলেন এবং তাদের সেই কার্যক্রমের কারণে 1,000 ব্যক্তি, 1,000 যোদ্ধা প্রস্তুত হয়ে গেলেন সেই বাহিনীতে। সুতরাং আয়েশা, তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু আনহুম তাদের বাহিনীতে 1,000 ব্যক্তি প্রস্তুত হয়েছেন। সুতরাং এখন তারা কোথায় যাবেন, কোন দিকে রওনা দিবেন, তাদের কার্যক্রম কী হবে? তারা ছিলেন মক্কায়, মক্কা থেকে বিভিন্ন দিকে যাওয়া যেত। তারা চাইলে ইয়েমেনে যেতে পারতেন অথবা শামে যেতে পারতেন কিংবা সরাসরি মদিনাতেও যেতে পারতেন, কিন্তু সকল পরিস্থিতি বিবেচনা করে তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে তারা বাসরাতে যাবেন, কারণ মদিনা এমনিতেই বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। সেখানে আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীতে সেই সাবাই ব্যক্তিরা ব্যাপক পরিমাণে মিশে রয়েছে, অনেক বিদ্রোহীদের অবস্থান সেখানে রয়েছে, আর শাম সেটা কোনো বিশৃঙ্খলা সেখানে নেই এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেখানে পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছেন। কাজেই মক্কা থেকে নিকটবর্তী অন্য গন্তব্য হচ্ছে বাসরা। তারা বাসরাতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তাদের সঙ্গে বাসরার সাবেক আমির আবদুল্লাহ ইবনে আমির, তিনিও ছিলেন। সেই বাহিনী কী উদ্দেশ্যে বাসরায় রওনা দিচ্ছেন, তাদের উদ্দেশ্য কী? এই প্রসঙ্গে ঐতিহাসিক বিভিন্ন বিশুদ্ধ বর্ণনায় দলিল রয়েছে যে কী উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিলেন এবং তাদের সেই বাহিনীর উদ্দেশ্য কী ছিল। ওসমান ইবনে হুনাইফ, যিনি আলী রাদিয়াল্লাহু আনহু নিযুক্ত গভর্নর ছিলেন বাসরাতে, তিনি যখন সেই বাহিনীকে বাসরা নিকটবর্তী হতে দেখেছেন তখন তিনি জানতে চেয়েছেন যে আপনাদের আগমনের উদ্দেশ্য কী। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, আল্লাহর কসম, আমার মতো অবস্থানে থাকা কোনো ব্যক্তির জন্য সুস্পষ্ট কারণ ব্যতীত এবং তার সন্তানদের কাছে সেটাকে স্পষ্ট না করে অভিযানে বের হওয়া সঙ্গত নয়। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি মুমিনদের মা, তিনি বলছেন যে নিজের সন্তানদের কাছে অর্থাৎ মুসলিমদের কাছে নিজের কর্মসূচি বা এজেন্ডা স্পষ্ট না করে অভিযানে বের হওয়া সঙ্গত নয়। সুতরাং কোনো গোপন কর্মসূচি বা হিডেন এজেন্ডা নিয়ে তারা বের হননি, তাদের কারণ ছিল সুস্পষ্ট। এবং সেই কারণ কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, বিভিন্ন শহর এবং গোত্র থেকে কিছু ফিতনাবাজ ব্যক্তি বা গুন্ডাবাজ ব্যক্তিরা আল্লাহ রাসূলের শহরে এসে পবিত্রতা নষ্ট করেছে, সেখানে ব্যাপক ফিতনা ফাসাদের বিস্তার ঘটিয়েছে এবং অন্যান্য দুষ্কৃতিকারীদেরকে আশ্রয় দিয়েছে। এভাবে তারা আল্লাহ ও তার রাসূলের অভিশাপের যোগ্য হয়েছে। এরপর কোনো ন্যায়সঙ্গত কারণ ব্যতিরেকে মুসলিমদের আমির তথা খলিফাকে তারা হত্যা করেছে। তারা হারাম রক্ত ঝরিয়েছে, হারাম বা নিষিদ্ধ মাল লুণ্ঠন করেছে এবং হারাম মাসে হারাম ভূমি তথা মদিনার পবিত্রতা নষ্ট করেছে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি সূরা নিসার একটি আয়াত তিলাওয়াত করলেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন,
لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما.
এই আয়াত তিলাওয়াতের মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জানালেন যে তাদের অধিকাংশ সলা পরামর্শের মধ্যে কোনো কল্যাণ নেই, কিন্তু সে সকল সলা পরামর্শ ব্যতীত যেটা দান খয়রাত করতে কিংবা কোনো সৎ কাজ করতে অথবা মানুষের মধ্যে ইসলাহ করতে বা মীমাংসা সন্ধি স্থাপন করতে করা হয় সেটা ব্যতিক্রম। অর্থাৎ তাদের সেই আগমনের উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের অবস্থাকে সংশোধন করে দেওয়া, শৃঙ্খলা ফিরিয়ে আনা, সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ প্রদান করা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জবাব দিলেন, তিনি বললেন, এই উদ্দেশ্যে অর্থাৎ ইসলাহের জন্য এবং আল্লাহ তাআলার রাসূলের আদেশ পালন করার জন্য যুবক কিংবা বৃদ্ধ, নারী এবং পুরুষ তারা একত্রিত হয়েছে, এটাই আমাদের উদ্দেশ্য, সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে বাধা প্রদান। এভাবে অন্যান্য ঘটনা থেকেও আমরা দেখতে পাই, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন কুফার গভর্নর আবু মুসা আল আশআরির কাছে পত্র পাঠিয়েছিলেন, সেখানেও তিনি উল্লেখ করেছেন যে তাদের আগমনের উদ্দেশ্য হচ্ছে লোকেদের অবস্থাকে সংশোধন করা। আলী রাদিয়াল্লাহু আনহু যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাহিনীর সাথে আলোচনা করার জন্য আলকাকা ইবনে আমরকে পাঠিয়েছিলেন, সেখানেও তিনি জবাব দিয়েছেন যে আমার আগমনের উদ্দেশ্য হচ্ছে মানুষের অবস্থাকে সংশোধন করে দেওয়া। সুতরাং ঐতিহাসিক বিশুদ্ধ দলিল প্রমাণাদি থেকে এই বিষয়টি সুস্পষ্ট যে কখনোই কোনো ব্যক্তিগত রেষারেষি, দ্বন্দ্ব বা খিলাফার বিষয় নিয়ে তারা বাহিনী গঠন করেনি। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে বিরাজমান সেই বিশৃঙ্খল অবস্থাকে সংশোধন করে দেওয়া এবং তাদের মধ্যে মীমাংসা স্থাপন করা। মক্কা থেকে বের হওয়া তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমার সেই বাহিনীর সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার অংশগ্রহণ করার প্রসঙ্গে আমরা দেখতে পাই, যারা বিরুদ্ধবাদী বিভ্রান্ত ফিরকার অনুসারী রাফিদেশিয়া, তারা বলতে চায় যে সেই অভিযানে অংশগ্রহণ করার মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ঘরে অবস্থানের যে কোরআনের নির্দেশ সেটাকে লঙ্ঘন করেছেন। অর্থাৎ তারা এই আয়াতের দিকে ইঙ্গিত করে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা গৃহ অভ্যন্তরে অবস্থান করবে এবং জাহিলিয়াতের যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। অথচ এই অভিযোগ কতটুকু সত্য? এর উত্তর হচ্ছে এটি মোটেও সত্য নয়। বরং আমরা দেখতে পাই এই ব্যাপারে আলেমদের ইজমা রয়েছে, যদি কোনো নেক আমল পালনের উদ্দেশ্যে সফর করা হয় তবে এই আয়াতে নির্দেশিত গৃহে অবস্থানের আদেশের লঙ্ঘন হয় না। এ কারণে উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ভেবেছিলেন যে তিনি তো যাচ্ছেন মুসলিমদের অবস্থাকে সংশোধন করতে, এবং সেই সফরে তার সাথে ছিলেন তার মাহারাম, তার ভাগ্নে আবদুল্লাহ ইবনে জুবায়ের, তিনি ছিলেন তার সফরসঙ্গী। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি রাফিদীদের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন যে তিনি কখনোই জাহিলিয়াতের যুগের মতো নিজেকে প্রদর্শন করতে বের হননি। গৃহে অবস্থানের আদেশের অর্থ এই নয় যে নারীরা কখনোই কোনো নেক কাজের উদ্দেশ্যে বের হতে পারবে না, যেমন হজ কিংবা ওমরা অথবা স্বামীর সঙ্গে বিভিন্ন সফরে বের হওয়া বৈধ। এরপর তিনি আয়াত নাজিলের প্রেক্ষাপট ইত্যাদি উল্লেখ করে বলেছেন যে এই আয়াত নাজিলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদেরকে নিয়ে সফর করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বিদায় হজেও অংশগ্রহণ করেছেন এবং এরপর হজ শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পাঠিয়ে দিয়েছেন তার ভাই আব্দুর রহমানের সাথে, আব্দুর রহমান বিন আবু বকর তার সাথে পাঠিয়ে দিয়েছেন এবং তারা উমরা করেছেন। এছাড়াও ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আরও উল্লেখ করেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে আমরা দেখতে পাই উম্মাহাতুল মুমিনিন তারা হজের সফরে বের হয়েছিলেন এবং সেই সময় ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তাদের অধীনে তাদের সেই কাফেলাকে পাঠিয়ে দেওয়া হতো। সুতরাং সার কথা হচ্ছে যে ন্যায়সঙ্গত কারণে তাদের সফরের বৈধতা রয়েছে এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মনে করেছিলেন যে সেই সফরের মাধ্যমে তিনি মুসলিমদের কল্যাণ সাধন করতে যাচ্ছেন এবং সেটা ছিল তার সিদ্ধান্ত বা ইজতিহাদ। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিনা সেই প্রসঙ্গে ইবনুল আরবি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আর জামালের যুদ্ধে বের হওয়া প্রসঙ্গে তিনি কখনোই যুদ্ধ করতে বের হননি, তিনি কখনোই যুদ্ধ করতে বের হননি, বরং সাধারণ মানুষ আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যক্তিত্বকে ঘিরে তাদের আশা ভরসাকে ন্যস্ত করেছিল এবং তার কাছে সে অভিযোগ করেছিল ফিতনা এবং সেই সংশয়গ্রস্ত অবস্থার বিস্তার সম্পর্কে। লোকেরা আশা করছিল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যক্তিত্বের বরকতে সেই পরিস্থিতির সংশোধন ঘটবে এবং তিনি যদি কোনো অবস্থান গ্রহণ করেন লোকেরা তাকে সম্মান করবে এবং তার আদেশ পালন করবে। সাধারণ মানুষের উপর আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যক্তিত্বের প্রভাব ছিল ব্যাপক। এই বিষয়টি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ইমাম আজ-জাহাবী তিনি বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই দায়িত্ব পালনে পূর্ণ যোগ্যতা সম্পন্ন ছিলেন, তার মর্যাদা, তার বয়স, জ্ঞান এবং সামর্থ্য অনুসারে। সকল উম্মুল মুমিনিনদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে জ্ঞানী ইসলাম এবং শরিয়া সম্পর্কে এবং এ বিষয়ে মুসলিমদের ইজমা রয়েছে। এবং এই বিষয়টি সুপ্রতিষ্ঠিত বিষয়ে আমরা দেখতে পাই যে পরিবেশের কারণে এবং বড় হওয়ার কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি সমসাময়িক ঘটনা সম্পর্কে খুবই সুশিক্ষিত এবং অবগত থাকতেন, কারণ তিনি বড় হয়েছেন আবু বকরের ঘরে এবং আবু বকরের সিদ্দিক তিনি আরবের ইতিহাস এবং বংশধারা সম্পর্কে প্রচুর জ্ঞান রাখতেন। তার ঘরেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বেড়ে উঠেছেন। এরপর যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এসেছেন তখন শ্রেষ্ঠ শিক্ষককে নিজের কাছে পেয়েছেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তিনি ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম খলিফার কন্যা। কাজে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যোগ্যতা এবং ব্যক্তিত্ব এবং মানুষের উপরে তার প্রভাব এ বিষয়টি একটি সুপ্রতিষ্ঠিত বিষয়। উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা তিনি তার খালা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বর্ণনা করে বলেছেন যে আমি আয়েশাকে দেখেছি এবং তার মতো জ্ঞানী কখনোই কাউকে দেখিনি, যিনি কোরআনের যে কোনো আয়াত সম্পর্কে অন্যদের তুলনায় অধিক জ্ঞান রাখতেন, যে কোনো ফরজ আমল কিংবা সুন্নাহ সম্পর্কে অথবা কবিতা কিংবা আরবের ইতিহাস, বংশধারা ইত্যাদি বিষয় অথবা ফিকহি বিষয় কিংবা চিকিৎসাবিদ্যা সম্পর্কেও তিনি অন্যদের থেকে অধিক জ্ঞান রাখতেন। এবং আমরা আরও স্মরণ করতে পারি যে নারী পুরুষ মিলিয়ে যারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নারীদের মধ্যে তিনিই সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই ব্যক্তিত্ব এবং মানুষের মধ্যে তার প্রভাব, তার ফজিলত এই বিষয়ে এই পর্বের শেষে একটি পৃথক আলোচনা সংযুক্ত করা হয়েছে। এবারে আমরা ঘটনা প্রবাহের দিকে চলে যাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে সেই সময় অন্যান্য উম্মাহাতুল মুমিনিন তারাও সেখানে ছিলেন, মক্কায় ছিলেন, এবং যখন তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তারা মদিনায় নয় বরং বাসরার দিকে যাচ্ছেন, সেই অবস্থায় অন্যান্য উম্মাহাতুল মুমিনিন তারা সিদ্ধান্ত নিলেন যে তারা বরং মদিনাতেই ফেরত যাবেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি চাইছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে সেই বাহিনীতে অংশগ্রহণ করবেন, কিন্তু হাফসার ওয়ালি বা অভিভাবক ছিলেন আবদুল্লাহ ইবনে ওমর, তিনি তাকে নিষেধ করলেন, ফলে হাফসা তিনি মদিনায় ফেরত গেলেন। এখানে আমরা ইসলামের একটি চমৎকার শিক্ষা দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর হাফসার ওয়ালি ছিলেন তার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পর হাফসার ওয়ালি ছিলেন তার ভাই আবদুল্লাহ ইবনে ওমর। তিনি তাকে নিষেধ করলেন এবং হাফসা সেই আদেশ পালন করলেন। স্বয়ং উম্মুল মুমিনিন হয়েও তিনি তার ভাই, তার ওয়ালি আবদুল্লাহ ইবনে ওমরের আদেশ পালন করেছেন, তাকে মান্য করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে পুরুষদের কর্তৃত্বের অধীন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষরা নারীদের উপরে কর্তৃত্বশীল। জীবনের বিভিন্ন পর্যায়ে একজন নারীর উপরে অভিভাবকের ভূমিকা পালন করেন তার পিতা কিংবা তার স্বামী কিংবা তার ভাই। তাদের বৈধ আদেশ মান্য করা নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে কারণেই হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি তার ভাই আবদুল্লাহ ইবনে ওমরের আদেশকে মান্য করেছেন এবং তিনি মদিনায় ফেরত গিয়েছিলেন। বর্তমানে ইসলামের এই বিষয়টি আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই যে মেয়েরা ওয়ালি বা অভিভাবকের কথা মানতে চান না, তারা নিজেদের মতো চলাফেরা করেন। আবার আরেক দিক থেকে আমরা দেখতে পাই যারা নারীদের উপরে কর্তৃত্বশীল তারাও তাদের অধীনস্থ নারীদের অধিকার ইত্যাদি বিষয়গুলোকে প্রদান করেন না, ফলে উভয় দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। মক্কা থেকে যখন আয়েশা, তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু আনহুম তাদের বাহিনী বাসরা অভিমুখে রওনা হয়ে গেলেন এবং সাধারণ মানুষরা জানতে পারলেন যে সেখানে এই ধরনের বিশিষ্ট সাহাবা একরাম রয়েছেন, তখন ধীরে ধীরে তাদের সাথে আরও অনেক লোকজন যোগদান করতে শুরু করলেন। ফলে অল্প সময়ের ব্যবধানে সেই বাহিনীর সংখ্যা 1,000 থেকে 3,000 উন্নীত হলো। তারা প্রাথমিকভাবে বাসরা অভিমুখে রওনা হয়েছিলেন এবং পরবর্তীতে তারা চিন্তা করেছিলেন যে কুফা হয়ে তারা মদিনার পথ ধরবেন এবং এভাবে ফিতনাবাজদের বিশৃঙ্খলাকে তারা দমন করবেন। হাওয়াবের কুয়া অতিক্রম করার ঘটনা এবং এই বিষয়ে রাফিদীদের মিথ্যাচার। হাওয়াব এটি একটি মরুদ্যান বা জলাশয় এবং এটি মক্কা এবং বাসরার পথিমধ্যে অবস্থিত, বাসরার নিকটবর্তী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন সেই বাহিনীর সাথে অংশগ্রহণ করে হাওয়াব অতিক্রম করে যাচ্ছিলেন সেই অবস্থায় একটি ঘটনা সংঘটিত হয় এবং এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটি হাদিস রয়েছে। মুসনাদে আহমদে হাদিসটি এভাবে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার বিবিদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, তোমাদের একজনের অবস্থা কেমন হবে যখন তার প্রতি হাওয়াবের কুকুর ক্রন্দন করবে। এই হাদিসটি এসেছে মুসনাদে আহমদে। মুসাদরাকে হাকেমে এই হাদিসটি আরেকটু ভিন্নভাবে এসেছে। সেখানে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদেরকে বলেছেন, তোমাদের কার প্রতি হাওয়াবের কুকুর ক্রন্দন করবে। এই হাদিসটি সেখানেই সমাপ্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন হাওয়া অতিক্রম করে যাচ্ছিলেন এই হাদিসের কথা তার স্মরণ হলো এবং সেটা স্মরণ করার পর তিনি ফেরত যেতে চাইছিলেন। সেই অবস্থায় জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আপনি কি ফেরত যাচ্ছেন? হয়তোবা আল্লাহ আপনার মাধ্যমেই মানুষদের অবস্থাকে সংশোধন করে দেবেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার মনোভাব পরিবর্তন করেন এবং যাত্রা অব্যাহত রাখেন। এই হাদিসের সঙ্গে কিছু অতিরিক্ত অংশ সংযুক্ত করে দিয়ে হাদিসের সাথে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং হাদিসের উলামা একরাম সেই অংশগুলো সঠিক নয় বলে মন্তব্য পেশ করেছেন। যেমন কোথাও এই কথাগুলো অতিরিক্ত সংযুক্ত করা হয়েছে যে বলা হয়েছে, সাবধান হে হুমায়রা, তুমি যেন সেখানে না যাও। ইমাম আজহাবি বলেছেন, যে বর্ণাগুলোতে এই ধরনের কথাগুলো উল্লেখ করা হয়েছে বা হুমায়রা অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার ডাকনাম সেটা উল্লেখ করা হয়েছে সেগুলো একটিও বিশুদ্ধ নয়। এই ঘটনা প্রসঙ্গে ঐতিহাসিক মাসউদি, যাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা একরাম একজন রাফিদি শিয়া ঐতিহাসিক হিসেবে বর্জন করেছেন, তিনি কিছু মিথ্যা বর্ণনা সংযুক্ত করেছেন। সেই মিথ্যা বর্ণনাগুলোর মধ্যে একটি বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন তিনি ফেরত যেতে চাইলেন তখন নাকি তালহা এবং জুবায়ের তারা কঠিনভাবে কসম করে বললেন যে এটা হাওয়াব নয়, বরং এটি ভিন্ন একটি স্থান এবং এই মর্মে তারা 50 জন বা কিছু স্থানে উল্লেখ করা হয়েছে 70 জন সাক্ষী এনে হাজির করলেন এবং তার প্রত্যেকেই কসম করে বললেন যে এটি হাওয়াব নয়, এটি একটি ভিন্ন স্থান। ফলে তিনি তার যাত্রা অব্যাহত রাখলেন এবং রাফিদি শিয়া ঐতিহাসিক মাসউদি তিনি বর্ণনা করে বলছেন যে সেটি ছিল ইসলামের ইতিহাসে প্রথম মিথ্যা সাক্ষ্য প্রদানের ঘটনা। এই বর্ণনাগুলো সঠিক নয় এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম সেগুলোকে বর্জন করেছেন। বর্তমান যুগের রাফিদি শিয়াদের কাছে হাওয়াবের সেই ঘটনাটি একটি উর্বর ঘটনা, সেটাকে কেন্দ্র করে তারা নানাভাবে মিথ্যাচার করে থাকে এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর আক্রমণ পরিচালনা করে। কাজেই এই প্রসঙ্গে আমরা ইসলামী ইতিহাসের অনন্য প্রকৃতি বা ইউনিক যে ধরন এবং কোত্থেকে ইতিহাস আমাদেরকে গ্রহণ করতে হবে, বিশুদ্ধ উৎস থেকে ইতিহাস জানার প্রয়োজনীয়তা, সেই প্রসঙ্গে কিছু বিষয় উল্লেখ করতে যাচ্ছি। ইসলামী ইতিহাসের ইউনিক প্রকৃতি বা অনন্য ধরন হচ্ছে যে এটি নিছক কেচ্ছা কাহিনী, কিছু শ্রুতি বা লোককথার সমষ্টি নয়। ইসলামী ইতিহাসের বর্ণনা সূত্র রয়েছে এবং বিভিন্ন বর্ণনার ধারাক্রম রয়েছে। কারা সেগুলোকে বর্ণনা করেছেন, সেই বর্ণনাকারীরা কতটুকু বিশ্বস্ত, সেই বিষয়গুলো সম্পর্কে তথ্য সংগৃহীত রয়েছে। কাজেই কোনো একটি বর্ণনা দেখলে সেই বর্ণনাটি কতটুকু সত্য সেটা যাচাই করার সুযোগ ইসলামের ইতিহাসে রয়েছে। এই প্রসঙ্গে মাওলানা আকবর শাহ খান নজিবাবাদী তিনি বলেছেন, তার তারিখে ইসলাম বা ইসলামের ইতিহাস সেই গ্রন্থের ভূমিকাতে তিনি বলেছেন যে মুসলিমদের পূর্বে পৃথিবীর অন্য কোনো জাতির এই সৌভাগ্য হয়নি যে ইতিহাসকে তারা একটি সঠিক ভিত্তির উপর রীতিমতো একটা শাস্ত্ররূপে দাঁড় করাবে। অন্যান্য জাতি কেউই তাদের পূর্বপুরুষদের ইতিহাস সঠিকভাবে রচনা করতে সমর্থ হয়নি। এরপর তিনি বলছেন, মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংরক্ষণ এবং বর্ণনার ক্ষেত্রে যে কঠোর সতর্কতা এবং নিয়মানুবর্তিতার স্বাক্ষর রেখেছেন, পৃথিবীর ইতিহাসে তার দ্বিতীয় কোনো নজির নেই। উসুলে হাদিস এবং আসমাউর রিজালের মতো শাস্ত্রগুলো কেবলমাত্র রাসূলের হাদিসকে হেফাজত এবং তার খেদমতের উদ্দেশ্যেই তারা উদ্ভাবন করেছেন। রিওয়ায়ত বা বর্ণাসমূহকে বাছবিচার এবং যাচাই বাছাইয়ের জন্য যে সুদৃঢ় নীতিমালা তারা উদ্ভাবন করেছেন, এই পৃথিবী তার সুদীর্ঘ আয়ুষ্কালে কোনো দিন তা প্রত্যক্ষ করেনি। এরপর তিনি তুলনামূলক একটি চিত্র উপস্থাপন করে বলেছেন যে অন্যান্য জাতির কাছে অর্থাৎ তাদের কাছে সংরক্ষিত ইতিহাসের ক্ষেত্রে, যেমন খ্রিস্টানদের কাছে বাইবেল কিংবা হিন্দুদের কাছে মহাভারত ইত্যাদিকে তারা তাদের গৌরবজনক ঐতিহাসিক সম্পদ বলে বিবেচনা করতে অভ্যস্ত। অথচ সেই মানুষগুলো বিস্ময় সহকারে প্রত্যক্ষ করল যে মুসলিমরা খতিব আল বাগদাদির সেই ইতিহাস গ্রন্থ বা তারিখ সেটাকে ইতিহাসের নির্ভরযোগ্য গ্রন্থের আলমারি থেকে সরিয়ে রেখেছে। এরপর তিনি আরও বলছেন, আজকাল ইউরোপীয় ঐতিহাসিকদের ইতিহাস শাস্ত্রের অনেক খুঁটিনাটি তত্ত্ব নিয়ে নাড়াচাড়া করতে দেখা যায় এবং অনেক মুসলিমরা সেটা দেখে হকচকিয়ে যান এবং পূর্ণ আন্তরিকতার সাথে তাদের কাজকর্মকে স্বীকৃতি দিয়ে বসেন। অর্থাৎ বর্তমান সময়ের আত্মপরিচয়হীন পরাজিত মানসিকতার সেই মুসলিমদের অবস্থা সম্পর্কে তিনি আলোচনা করেছেন, যারা পশ্চিমাদের চোখে ইসলামের ইতিহাসকে দেখার চেষ্টা করে থাকেন, প্রাচ্যবিদ বা ওরিয়েন্টালিস্টদের লেখা থেকে ইসলামের ইতিহাস জানার চেষ্টা করেন, তাদেরকে তিনি সমালোচনা করেছেন। এবং এই প্রসঙ্গে তিনি চমৎকার একটি উপমা পেশ করে বলেছেন যে সেই সকল ব্যক্তিদের, অর্থাৎ যারা পশ্চিমাদের চোখে ইসলামের ইতিহাসকে দেখার চেষ্টা করেন, তাদের সম্পর্কে তিনি বলছেন যে তাদের এই তথ্যটিও জানা নেই যে উত্তর আফ্রিকায় বসবাসকারী জনৈক স্পেনীয় আরব বংশোদ্ভূত মুসলিম ঐতিহাসিক অর্থাৎ ইবনে খালদুনের ইতিহাসের যে ভূমিকা, অর্থাৎ তার সেই মোকদ্দমা, সেই মোকদ্দমার উচ্ছিষ্ট সেটাই গোটা ইউরোপ তথা বিশ্বকে ইতিহাসশাস্ত্র সম্পর্কে এত জ্ঞান দান করেছে যে তুলনা করে তিনি বলছেন যে ইউরোপের সমস্ত ইতিহাসের গবেষণা কর্মকে ইবনে খালদুনের মাজারের ঝাড়ুদারের কাছে অর্ঘ্যস্বরূপ বিনীতভাবে পেশ করা চলে। মুসলিমদের ইতিহাসের সমৃদ্ধি সম্পর্কে আলোকপাত করে তিনি বলছেন যে মুসলিমদের ইতিহাস এতটাই সমৃদ্ধ যে ইবনে খালদুনের সেই ভূমিকা, ইতিহাসের সেই ভূমিকা বা মোকদ্দমা, সেই মোকদ্দমার বিপরীতে সমস্ত ইউরোপীয় ঐতিহাসিকদের সমস্ত ঐতিহাসিক গবেষণা কর্ম যেন ইবনে খালদুনের মাজারের ঝাড়ুদারের কাছে উপহারস্বরূপ বিনীতভাবে পেশ করা যায়। মাওলানা আকবর শাহ খান নজিবাবাদী তিনি বলছেন, ইসলামের ইতিহাসের বিশুদ্ধতা এবং সমৃদ্ধ মান সম্পর্কে আলোকপাত করে তিনি বলছেন যে মুসলিম জ্ঞানী ব্যক্তিদের মজলিসে ইবনে খালদুনের মোকদ্দমা বাদে তার অন্যান্য ইতিহাসের তেমন কোনো মূল্য নির্বিবাদে স্বীকৃত হয়নি। এরপর তিনি বিখ্যাত মুসলিম ঐতিহাসিকদের বিভিন্ন রচনা এবং তাদের কথা উল্লেখ করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐতিহাসিক যারা ছিলেন তাদের কথা উল্লেখ করেছেন। এরপর তিনি আক্ষেপ করে আফসোসের সাথে বলেছেন যে অত্যন্ত আক্ষেপ এবং আফসোসের বিষয় এই যে বর্তমানে শতকরা একজন মুসলিমও নিজেদের জাতীয় ইতিহাস জানার জন্য ওইসব মনীষী অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা ওলামায়ে কেরাম ছিলেন, যারা ইতিহাস রচনা করেছেন, তাদের রচনাগুলো পাঠ করা কিংবা তার মর্ম উপলব্ধি করার সামর্থ্য রাখেন না। অথচ সেই তুলনায় মিল, কার্লাইল, ইলিয়ট, গিবন তথা সেই ইউরোপীয় ঐতিহাসিকদের লেখা ইতিহাস পাঠ করা এবং তার মর্ম উপলব্ধি করার মতো যোগ্য মুসলিমের সংখ্যা নেহায়েত কম নয়। এবং বিপদটা ঠিক এখানেই, অর্থাৎ যখন ইসলামের ইতিহাসকে অমুসলিমদের রচনা বলি কিংবা ভুল উৎস থেকে, যেমন বিভ্রান্ত ফিরকা রাফিদেশিয়াদের রচনা থেকে বা তাদের দ্বারা প্রভাবিত ঐতিহাসিকদের রচনা থেকে দেখার চেষ্টা করা হয়, তখন মহা বিপদের সম্ভাবনা রয়েছে। এবং সেই বিপদের বাস্তবতা বা স্বরূপ কেমন তার একটি দৃষ্টান্ত পেশ করলে আপনারা এই বিষয়টি সহজে বুঝতে পারবেন। বর্তমান সময়ে আমাদের দেশে আলিয়া মাদ্রাসা, দাখিল, নবম, দশম শ্রেণী তাদের যে ইসলামের ইতিহাস বই রয়েছে সেই অংশটি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে সাহাবা ইকরামদের মর্যাদাহানি করা হয়েছে এবং সেখানে কাদের রেফারেন্স প্রদান করা হয়েছে। খোলাফায়ে রাশিদিনের ইতিহাস আলোচনা করতে গিয়ে বিভিন্নভাবে সাহাবা ইকরামদের মর্যাদাহানি করা হয়েছে এবং নানা আপত্তিকর শব্দ সাহাবা ইকরামদের নামের পূর্বে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন বিশেষণ ব্যবহার করা হয়েছে, যেমন তাদের কারো কারো নামের পূর্বে ব্যবহার করা হয়েছে ধূর্ত, শট, বিশ্বাসঘাতক, কপট, কখনো বলা হয়েছে এগুলো ছিল রাজনৈতিক ভোজবাজি, চক্রান্তকারী, উচ্চভিলাষী, রাজনৈতিক চাল, আরও বলা হয়েছে স্বার্থহানি, ক্ষমতা লোভী, কাউকে বলা হয়েছে যে তার খিলাফত ব্যর্থ হয়েছে অথচ তিনি খোলাফায়ে রাশিদের অন্যতম। এভাবে কিছু ঘটনা বিশ্লেষণ করে বলা হয়েছে যে সেগুলো ব্যক্তিগত রেষারেষির কারণে ঘটেছে, তাদের কেউ কারো বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভের কারণে অন্য দলে যোগ দিয়েছেন ইত্যাদি নানা অপবাদ সেখানে বিদ্যমান। বিভিন্ন ঐতিহাসিক ঘটনা বিশ্লেষণ করতে গিয়ে যে সমস্ত ব্যক্তিদের মতামত সেখানে উল্লেখ করা হয়েছে বা যাদের বিশ্লেষণ উল্লেখ করা হয়েছে সেখানে রয়েছে প্রাচ্যবিদ বা ওরিয়েন্টালিস্টদের কথা, যেমন পি কে হিট্টি যিনি একজন কুখ্যাত প্রাচ্যবিদ তার নাম সেখানে উল্লেখ করা হয়েছে। আরও উল্লেখ করা হয়েছে রাফিদেশিয়া ঐতিহাসিক মাসউদি এবং শিয়া আমির আলীর নাম। লক্ষণীয় বিষয় হচ্ছে কোনো সুন্নি ওলামায়ে কেরামের নাম বা মন্তব্য সেখানে উল্লেখ করা হয়নি। ঐতিহাসিকদের বিশ্বস্ততা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে কোনো একটি ঘটনা বা বর্ণনা থেকে অনেকগুলো সিদ্ধান্ত বের হয়ে আসতে পারে, সেখানে ব্যক্তিগত মতামত পেশ করার কোনো সুযোগ নেই, বরং ইতিহাসের সেই ক্ষেত্রে নির্মোহ বিশ্লেষণ করতে হয় এবং একটি ঘটনাকে আরেকটি বিশুদ্ধ বর্ণনার মাধ্যমেই কেবলমাত্র ব্যাখ্যা করা সম্ভব। রাফিদেশিয়াদের সেই বর্ণনাগুলোর ক্ষেত্রে বিগত পর্বে আমরা আলোচনা করে উল্লেখ করেছি যে তাদের অধিকাংশ বর্ণনার কোনো বর্ণনাসূত্র নেই এবং অনেক ক্ষেত্রে এটার প্রয়োজনীয়তাও তারা অনুভব করে না এবং তাদের গ্রন্থগুলো জাল বর্ণনাতে পরিপূর্ণ। নানাভাবে তারা ইতিহাসকে বিকৃত করে থাকে। এর ছয়টি ধরন রয়েছে। প্রথম ধরন হচ্ছে সরাসরি মিথ্যা বর্ণনা উপস্থাপন করা। দুই নম্বর হচ্ছে সত্য ঘটনার সঙ্গে আগে কিংবা পরে কিছু সংযোজন বিয়োজন করে দেওয়া যাতে একটি সম্পূর্ণ বিপরীত চিত্র উপস্থাপিত হয়। যেমন উদাহরণস্বরূপ হাওয়াবের ঘটনা আমরা আলোচনা করতে গিয়ে এই কথাগুলো উল্লেখ করছি। সেখানে অতিরিক্ত কিছু অংশ সংযোজন করে সেটাকে হাদিসের নামে চালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হাদিসের উলামায়ে কেরাম সেগুলোকে প্রত্যাখ্যান করেছেন। তিন নম্বর ধরন হচ্ছে আউট অফ কনটেক্সট বা অপ্রাসঙ্গিকভাবে কোনো একটি বর্ণনাকে উল্লেখ করে ভুল কিংবা বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করা। এভাবে চার নম্বর হচ্ছে সুপ্রতিষ্ঠিত বিষয়কে গোপন করে ভুল ভ্রান্তিকে মূল ফোকাসে নিয়ে আসা। পাঁচ নম্বর জাল কবিতা তৈরি করা, কেননা অনেক ঐতিহাসিক বর্ণনা যাচাইয়ের কাজে আরবি কবিতার সাহায্য গ্রহণ করা হয়ে থাকে। ছয় নম্বর হচ্ছে সরাসরি জাল বই রচনা করে সুন্নি ওলামায়ে কেরামের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করা। যেমন সুন্নি ঐতিহাসিক ইবনে কুতাইবার নামে আল ইমাম ওয়াস সিয়াসা এই গ্রন্থটি তিনি লিখেছেন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, অথচ বাস্তবে এই গ্রন্থটি রাফিদিদের লেখা। কলোনিয়াল যুগে ইসলামের ইতিহাস বিকৃত করা হয়েছে এবং এই ক্ষেত্রে সেই প্রাচ্যবিদ বা ওরিয়েন্টালিস্টদের সঙ্গে রাফিদেশিয়াদের একটি মিত্রতা ব্যাপকভাবে লক্ষণীয়। কলোনিয়াল যুগে আমাদের উপমহাদেশে সৈয়দ আমির আলীকে একজন বড় ঐতিহাসিক হিসেবে দেখানোর চেষ্টা করা হয়, অথচ তিনি ছিলেন একজন শিয়া এবং সেই প্রাচ্যবিদদের একজন দেশি ভাব শিষ্য। কেবলমাত্র পশ্চিমা চোখেই পশ্চিমা চশমা দিয়ে তিনি ইতিহাসকে উপস্থাপন করেছেন। কাজেই ইসলামের ইতিহাস জানতে এবং বুঝতে হলে আমাদের সতর্কতার প্রয়োজন রয়েছে এবং সুন্নি ওলামায়ে কেরামের ইতিহাস গ্রন্থগুলো থেকে আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ এবং বর্ণনাগুলো গ্রহণ করতে হবে। এবারে আমরা আবারও সেই ঘটনা প্রবাহ বর্ণনার দিকে চলে যাচ্ছি। এভাবে মক্কার বাহিনী বাসরার নিকটবর্তী হলেন এবং তারা বাসরার প্রবেশপথে একটি স্থানে অপেক্ষা করছিলেন। ওদিকে বাসরার ভেতরে লোকেদের অবস্থা ছিল বিভিন্ন দিকে বিভক্ত। কে কী করবেন, কোন দিকে যোগ দিবেন, কী সিদ্ধান্ত নেবেন তারা বুঝে উঠতে পারছিলেন না। স্মরণ করা যেতে পারে মুসলিম উম্মার মধ্যে যে তিনটি স্থানে ফিতনাবাজরা সবচেয়ে বেশি ফিতনা বিস্তার ঘটিয়েছিল সেই তিনটি স্থানের মধ্যে অন্যতম একটি হচ্ছে বাসরা, অপর দুটি স্থান ছিল কুফা এবং মিশর। কুফা, বাসরা এবং মিশর এই তিনটি স্থান থেকে গিয়ে ফিতনাবাজরা মদিনায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। কাজেই বাসরার পরিস্থিতি খুব একটা সুবিধাজনক ছিল না। বাসরাতে আমির হিসেবে নিযুক্ত ছিলেন ওসমান ইবনে হুনাইফ। তিনি আলী রাদিয়াল্লাহুর মাধ্যমে সেখানে নিযুক্ত হয়েছেন, কাজেই তিনি আলীর সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। আলী রাদিয়াল্লাহুর অনুমতি ছাড়া তিনি এই বাহিনীকে বাসরার ভেতরে প্রবেশের অনুমতি দিতে পারেন না, এটা ছিল তার অবস্থান। এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহর কাছে জানতে চেয়েছিলেন যে আপনাদের আগমনের উদ্দেশ্য কী। এই প্রসঙ্গে আমরা শুরুতেই আলোচনা করেছি, আয়েশা রাদিয়াল্লাহা তিনি জানিয়েছেন তাদের আগমনের উদ্দেশ্য হচ্ছে মানুষদের অবস্থাকে সংশোধন করা। মক্কা থেকে আগত আয়েশা, তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহুম তাদের বাহিনী বাসরার বিশিষ্ট ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করলেন এবং তাদের কেউ কেউ ভাবলেন যে বিচার করা এটি শুধুমাত্র খলিফার কাজ, খলিফার অনুমতি ছাড়া কোনো বাহিনীতে যোগদান করা কিংবা অভিযান আমরা করতে পারি না। আবার কেউ কেউ সিদ্ধান্ত নিলেন যে তারা এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের অনুরোধকে কিভাবে ফেলে দিতে পারেন, কারণ সেখানে রয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আরও রয়েছেন জান্নাতে সুসংবাদপ্রাপ্ত দুইজন সাহাবি তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাসরার একজন বিশিষ্ট ব্যক্তি, একজন তাবি, তিনি হচ্ছেন আহনাফ ইবনে কায়েস, যার সম্পর্কে ওসমান রাদিয়াল্লাহুর জীবনী আলোচনার এক অংশে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তিনি মক্কার বাহিনীতে যোগদান করা থেকে নিজেকে বিরত রেখেছিলেন। তিনি একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন এবং তার অধীনে অনেক লোকেরা ছিল। তিনি নিজেকে মক্কার বাহিনীতে যোগদান করা থেকে বিরত রাখলেও তার অধীনস্থ অনেক লোকেরাই গিয়ে তালহা এবং জুবায়ের বাহিনীতে যোগদান করেছিল। কাজেই এই ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারছি যে বাসরার ভেতরকার বিভক্ত অবস্থা কত প্রকট ছিল। আহনাফ বিন কায়েস তিনি সেই কঠিন অবস্থা সম্পর্কে বর্ণনা করে বলেছেন, কিভাবে আমি তাদের অনুরোধকে প্রত্যাখ্যান করতে পারি, কারণ তাদের মধ্যে রয়েছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আরও রয়েছেন আল্লাহ রাসুলের দুইজন বিশিষ্ট সাহাবি। তিনি বলছেন যে সেই পরিস্থিতি ছিল খুবই সংকটময় একটি পরিস্থিতি। তালহা এবং জুবাইরের সেই বাহিনী বসরার ভেতরে প্রবেশ না করে তারা অপেক্ষমান ছিলেন, সেখানে তারা শিবির স্থাপন করলেন। এদিকে বাসরার আমির ওসমান ইবনে হুনাইফ তিনি বাসরার মসজিদে খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠলেন। এমন সময় জনৈক ব্যক্তি উঠে দাঁড়ালো এবং সে বলল, হে লোকেরা, তারা যদি ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের কাছে এসে থাকে তাহলে তারা এমন এক নগর থেকে এসেছে, অর্থাৎ মক্কা থেকে তারা এসেছে যেখানে এমনকি পশু পাখিও নিরাপদ। আর যদি তারা উসমানের রক্তের বদলার দাবি নিয়ে আমাদের কাছে এসে থাকে তাহলে আমরা তো তার হত্যাকারী নই। সেই ব্যক্তি মসজিদে উঠে দাঁড়িয়ে বলল, সুতরাং তোমরা আমার আনুগত্য করো এবং তারা যেখান থেকে এসেছে তাদেরকে সেখানে ফেরত পাঠিয়ে দাও। এরপর আরেকজন ব্যক্তি উঠে দাঁড়ালো এবং সে বলল, তারা তো এসেছে উসমানের হত্যাকারীদের বিরুদ্ধে আমাদের সাহায্য নেওয়ার জন্য। সুতরাং উপস্থিত লোকেরা দুই পক্ষে বিভক্ত হয়ে গেল। কেউ কেউ তালহা এবং জুবাইরের বাহিনীকে ফেরত পাঠানোর পক্ষে ছিলেন, আবার কেউ তাদেরকে সমর্থন প্রদান করার পক্ষে ছিলেন। এভাবে লোকেরা দুই পক্ষে বিভক্ত হয়ে একে অপরের প্রতি কঙ্কর নিক্ষেপ করতে শুরু করল। তখন বাসরার গভর্নর ওসমান ইবনে হুনাইফ বুঝতে পারলেন যে বাসরায় এখনও ওসমানের হত্যাকারীদের পক্ষে সাহায্য সহায়তা প্রদান করার মতো লোকজন বিদ্যমান রয়েছে। নিঃসন্দেহে তিনি এই অবস্থাকে অপছন্দ করলেন। এরপর বাসরার গভর্নর ওসমান ইবনে হুনাইফ তিনি বাহিনী নিয়ে বের হলেন এবং তালহা এবং জুবাইরের বাহিনীর ঠিক সামনেই শিবির স্থাপন করলেন। তিনি তাদেরকে বাসরার ভেতরে প্রবেশ করতে দিতে চাচ্ছিলেন না। এভাবে যখন উভয় বাহিনী পরস্পরের নিকটবর্তী হয়েছিল সেই অবস্থায় তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি উঠে দাঁড়ালেন এবং নিজেদের অবস্থা, কেন তারা এসেছেন ইত্যাদি বিষয়গুলো সুস্পষ্ট করে খুতবা প্রদান করলেন। যখন তিনি খুতবা প্রদান করলেন এবং ওসমানকে কীভাবে হত্যা করা হয়েছিল সেই বিষয়ের প্রতিশোধ গ্রহণ করা, হত্যাকারীদের উপর শাস্তি কার্যকর করা এই বিষয়গুলোর কথা শেষ করলেন, তখন তার কথার সমর্থনে তার বাহিনী চিৎকার করে বলল, সাদাকতা ওয়া বাররতা, আপনি সত্য কথা বলেছেন, আপনি পুণ্যবান। কিন্তু ওসমান ইবনে হুনাইফের বাহিনীর অধীনে যে সকল ফিতনাবাজ লোকেরা ঘাপটি মেরেছিল তারা তালহার বক্তব্যকে অপছন্দ করল এবং তারা আশঙ্কা করল যে এভাবে যদি তারা জনমত গঠন করতে থাকেন তাহলে ধীরে ধীরে মক্কার বাহিনীর শক্তি অনেক বৃদ্ধি পাবে এবং ফিতনাবাজ ব্যক্তিরা উন্মুক্ত হয়ে যাবে, ফলে তাদের উপর শাস্তি কার্যকর করা খুবই সহজ হয়ে যাবে। ফিতনাবাজ ব্যক্তিদের প্রধান উদ্দেশ্য ছিল একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিচার কার্য এড়িয়ে যাওয়া এবং নিজেদের আত্মরক্ষা করা। ফলে তারা তালহার বক্তব্যের পর বলল, বাল কাজাবতা ওয়া ফাজারতা, আপনি মিথ্যা বলেছেন, আপনি পাপী ব্যক্তি। চিন্তা করে দেখুন, তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবি, জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবি, তাকে সেই ফিতনাবাজ ব্যক্তিরা এভাবে গালমন্দ করছিল। একই অবস্থা ঘটল জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যের পরেও। সুতরাং সেই ফিতনাবাজ ব্যক্তিদের অন্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের প্রতি কোনো সম্মান এবং শ্রদ্ধা অবশিষ্ট ছিল না। এভাবে তালহা এবং জুবায়ের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি একটি শক্তিশালী খুতবা প্রদান করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি উচ্চকণ্ঠের অধিকারী নিয়ে ছিলেন এবং প্রভাবশালী বক্তব্য প্রদানের ক্ষমতা রাখতেন। তিনি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে আমরা বাসরার গভর্নর ওসমান ইবনে হুনাইফকে অপসারণ করতে আসিনি কিংবা তার ব্যাপারেও কোনো আপত্তি জানাতে আসিনি, কিন্তু কিভাবে ওসমানের রক্তের ব্যাপারে আমরা চুপ থাকতে পারি? তাকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে এমন এক মাসে যা হারাম, এমন এক স্থানে যার হারাম। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু আনহার সেই শক্তিশালী বক্তব্যের পর ওসমান ইবনে হুনাইফের বাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একদল লোক তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথাকে সমর্থন করতে থাকেন, তারা বলতে থাকেন, সাদাকতি ওয়া বাররতি, আপনি সত্য বলেছেন, আপনি পুণ্যবতী। আরেকদল সেই বিভ্রান্ত ফিতনাবাজ ব্যক্তিরা তারা বলতে থাকে, বাল কাজাবতি ওয়া ফাজারতি, আপনি মিথ্যা বলেছেন, আপনি পাপী। চিন্তা করে দেখুন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে তারা এভাবে কথা বলছিল। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্যের পর উসমান ইবনে হুনাইফের বাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল মক্কা থেকে আগত সেই বাহিনীর সমর্থনে যুক্ত হয়, আরেকদল তাদেরকে গালমন্দ এবং অপমান করতে শুরু করে। এবং ঠিক তখনই ফিতনাবাজ ব্যক্তিদের মধ্যে একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি হুকাইম ইবনে জাবালা সে বিশৃঙ্খলা শুরু করে এবং দুই বাহিনীর মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেয়। হুকাইম ইবনে জাবালা সে ছিল ফিতনাবাজ ব্যক্তিদের মধ্যে অন্যতম এবং সে মূলত একজন ডাকাত ছিল যে বিভিন্ন কাফেলা লুট করত। সুনির্দিষ্ট প্রমাণের অভাবে তার উপর হদের শাস্তি কার্যকর করা যাচ্ছিল না। ফিতনাবাজদের পক্ষে যোগদান করে সে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। বাসরার বাহিনীতে সে ঘাপটি মেরেছিল এবং সেই অবস্থায় যখন সে দেখল যে মক্কার বাহিনীর শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং ফিতনাবাজ ব্যক্তিরা অরক্ষিত হয়ে যাচ্ছে, তারা পৃথক হয়ে যাচ্ছে, তখন সে তার সাথে থাকা লোকদেরকে নিয়ে যুদ্ধ বাঁধিয়ে দিল। তালহা, জুবায়ের এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাহিনীর উপর তারা আক্রমণ করতে শুরু করল। মক্কার বাহিনী পাল্টা আক্রমণ করছিলেন না, কেবলমাত্র নিজেদেরকে আত্মরক্ষা করে যাচ্ছিলেন। এভাবে দিন গড়িয়ে সন্ধ্যা নেমে আসে এবং কোনো চূড়ান্ত মীমাংসা ছাড়াই সেই দিনে যুদ্ধ বিরতি হয়ে যায়। পরদিন সকালে হুকাইম ইবনে জাবালা আবারও তার সাথে থাকা লোকদেরকে নিয়ে মক্কার বাহিনীর উপর আক্রমণ পরিচালনা করে। মক্কার বাহিনী যখন দেখল যে অপরপক্ষ তাদের উপর আক্রমণ পরিচালনা করছে এবং তারা কোনো কিছুর পরোয়া করছে না, সেই অবস্থায় তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা তারা নির্দেশ দিলেন যে আমাদেরকেও এবার পাল্টা আক্রমণ পরিচালনা করতে হবে। সুতরাং তারাও পাল্টা আক্রমণ পরিচালনা করলেন এবং হুকাইম ইবনে জাবালার বাহিনীর উপর পরাজয় চাপিয়ে দিলেন। হুকাইম ইবনে জাবালার সাথে বনু আব্দুল কায়েস তারাও যুদ্ধ করছিল সেই ফিতনাবাজদের সাথে এক পক্ষ হয়ে। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে একজন ব্যক্তি দেখল যে হুকাইম ইবনে জাবালা সে বীরবির করে কি যেন বলছে। তার নিকটবর্তী হওয়ার পর সে শুনল হুকাইম ইবনে জাবালা সে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালমন্দ করছে এবং অভিশাপ প্রদান করছে। তখন সেই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে বলল, তুমি কি বলছো? তুমি এক নিকৃষ্ট লোক, তুমি এক নিকৃষ্ট নারীর সন্তান, তুমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অভিশাপ প্রদান করছো। ইতিহাস থেকে দেখা যায় সেটি হচ্ছে প্রথম ঘটনা যখন কোনো ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালমন্দ করতে শুরু করেছিল, এবং সেই নিকৃষ্ট ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ার কারণে বনু আব্দুল কায়েস তার যুদ্ধক্ষেত্র ত্যাগ করল এবং হুকাইম ইবনে জাবালার পক্ষে সমর্থন প্রত্যাহার করে নিল। কিন্তু এরপরেও হুকাইম ইবনে জাবালা তার সঙ্গে থাকা লোকজনকে নিয়ে কোনো কিছুর পরোয়া না করে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। সেই অবস্থায় মক্কার বাহিনীর সামনে প্রতিপক্ষের আসল চেহারা এবং তাদের স্বরূপ উন্মোচিত হলো, ফলে তারাও প্রতি আক্রমণ পরিচালনা করলেন এবং শেষ পর্যন্ত সেই ফিতনাবাজ ব্যক্তিদের সবাইকে দমন করতে তারা সক্ষম হলেন। সেখানে থাকা পুরো 600 জন ব্যক্তিকে তারা হত্যা করতে সক্ষম হয়েছিলেন, এবং তারা ছিল সেই ফিতনাবাজ লোক যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। তাদের মধ্যে সকলেই নিহত হলো, শুধুমাত্র একজন ব্যক্তি ব্যতীত, সে ছিল হারকুস ইবনে জুহাইর। সে পলায়ন করতে সক্ষম হলো এবং গোত্রপ্রীতির কারণে সে তার নিজের গোত্রের মাধ্যমে সুরক্ষা লাভ করছিল। মক্কার বাহিনী যখন হারকুসকে তাদের কাছে তুলে দেওয়ার জন্য দাবি জানালেন, তখন গোত্রপ্রীতির কারণে তারা অস্বীকৃতি জানালো এবং হারকুসের পক্ষে তাদের গোত্রের 6000 যোদ্ধা সমর্থনে দাঁড়িয়ে গেল। সুতরাং ফিতনাবাজদের মধ্যে হারকুস ইবনে জুহাইর ব্যতীত অন্য সকলের মৃত্যুর মাধ্যমে বাসরার ঘটনা সমাপ্ত হলো। সেই সংঘর্ষ সমাপ্ত হওয়ার পর তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা অর্থাৎ মক্কার সেই বাহিনী তারা বাসরার গভর্নর ওসমান ইবনে হুনাইফের সঙ্গে আলোচনা করতে চাইলেন। এখানে লক্ষণীয় বিষয় যে বাসরার গভর্নর ওসমান ইবনে হুনাইফ তিনি কখনোই মক্কার বাহিনীর উপর আক্রমণ পরিচালনা করেননি, বরং তার বাহিনীর মধ্যে যারা ফিতনাবাজ লোকেরা ছিল তারাই মক্কার বাহিনীর উপর আক্রমণ পরিচালনা করেছিল। ওসমান ইবনে হুনাইফের সঙ্গে আলোচনা করার জন্য তারা অপেক্ষায় ছিলেন এবং ওসমান ইবনে হুনাইফ তিনি নিজের বাসাতেই ছিলেন, কোনো কারণে তার আসতে বিলম্ব হচ্ছিল। তার আসতে বিলম্ব হচ্ছে দেখে কিছু লোক গিয়ে তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে তালহা এবং জুবাইরের কাছে নিয়ে আসলেন, এবং যে অবস্থায় তাকে টেনেহিঁচড়ে নিয়ে আসা হয়েছে সেটা দেখে তালহা এবং জুবাইর তারা হতবাক হয়ে গেলেন। তাকে আঘাত করা হয়েছিল, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল, এমনকি মাথার চুল এবং মুখের সমস্ত দাড়ি টেনে উপড়ে ফেলা হয়েছিল। সাহাবায়ে কেরাম বাসরার গভর্নরের এই অবস্থা দেখে অত্যন্ত মর্মাহত হলেন এবং তাকে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নিয়ে আসা হয়েছিল তিনিও অত্যন্ত দুঃখ পেলেন এবং বললেন, তাকে ছেড়ে দাও, তিনি যেদিকে ইচ্ছা সেদিকে চলে যেতে পারেন। এরপর ওসমান ইবনে হুনাইফ তিনি বাসরা ত্যাগ করলেন এবং বাসরা ত্যাগ করে আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর সাথে যোগদান করেন। ইতিহাসের এই অংশে আমরা দেখতে পাই যে কারা ওসমান ইবনে হুনাইফকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন কিংবা তার দাড়ি টেনে ছিঁড়ে ফেলেছেন এই অংশটি স্পষ্ট নয়, কিন্তু রাফিদি শিয়ারা এখানে সাহাবায়ে কেরামের উপর দোষারোপ করেন। সুস্পষ্ট বর্ণনার বিপরীতে অস্পষ্ট ধারণাকে অনুসরণ করে রাফিদি শিয়ারা সাহাবায়ে কেরামের উপরেই এই দোষ আরোপ করতে চান, যেটা কখনোই গ্রহণযোগ্য নয় এবং সাহাবায়ে কেরামের উন্নত মর্যাদা এবং আগের ও পরের বিভিন্ন ঘটনার রেকর্ডের সাথে কখনোই মানানসই নয়। সাহাবায়ে কেরাম কখনোই ওসমান ইবনে হুনাইফকে বন্দী করতে কিংবা তাকে লাঞ্ছিত করতে আদেশ প্রদান করেননি, বরং তার পরিণতি দেখে তারাও মর্মাহত হয়েছেন এবং তাকে ছেড়ে দিয়েছেন, ফলে তিনি স্বাধীনভাবে গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর সঙ্গে যোগদান করেছিলেন। এভাবে তালহা এবং জুবাইরের সেই মক্কা থেকে আগত বাহিনী তারা বাসরার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হলেন এবং ফিতনাবাজদের বড় একটি অংশকে তারা দমন করলেন, তাদেরকে হত্যা করলেন, শুধুমাত্র একজন ব্যক্তি ব্যতীত, সে ছিল হারকুস ইবনে জুহাইর। বাসরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর তারা অন্যান্য প্রদেশে চিঠি পাঠিয়ে সেখানকার অবস্থা জানালেন। তারা কুফা, ইয়ামামা এবং শামে চিঠি পাঠিয়ে সেখানকার পরিস্থিতি ব্যক্ত করলেন এবং বাসরাতে তারা যে উদ্দেশ্যে এসেছেন অর্থাৎ মানুষদের অবস্থা সংশোধন করা সেই বিষয়ে সুস্পষ্টভাবে উল্লেখ করলেন। বাসরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর মক্কা থেকে আগত সেই বাহিনীর সৈন্য সংখ্যা অনেক বৃদ্ধি পেল। এবারে আমরা যাচ্ছি আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর ঘটনা বর্ণনার প্রসঙ্গে। আলী সেই সময় মদিনাতে অবস্থান করছিলেন। সাহাবায়ে কেরাম কখনোই আলীকে মদিনা ত্যাগ করার অনুমতি প্রদান করেননি, তারা এর পক্ষে ছিলেন না। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনা ত্যাগ করার কথা ভাবছিলেন সেখানকার পরিস্থিতির কারণে, কারণ বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকেরা মদিনায় প্রবেশ করে তার বাহিনীর সঙ্গে মিশে রয়েছে এবং আলী সেখানে ছিলেন শক্তিহীন, প্রভাবহীন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যেহেতু আলীর কাছে বায়াত প্রদান করছিলেন না, কাজেই আলী প্রথমে শামে যাত্রা করার কথা ভাবছিলেন যেন তিনি মুয়াবিয়ার কাছ থেকে বায়াত গ্রহণ করতে পারেন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করছিলেন যে মদিনার যেই প্রাধান্য ছিল অন্যান্য নগরের উপরে সেটা তৎকালীন পরিস্থিতির কারণে আর ছিল না। তিনি বলেছিলেন যে মানবশক্তি এবং সম্পদ এটা রয়েছে ইরাকে। সাহাবি আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহু যখন আলী রাদিয়াল্লাহু আনহুর এই চিন্তার কথা শুনলেন তখন তিনি তাকে নিষেধ করলেন মদিনা ত্যাগ করতে। তিনি বললেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি এই ভূমিতেই থাকুন, কারণ মদিনা একটি ঢাল স্বরূপ যা সুরক্ষা প্রদান করে। এই ভূমিতেই তো আল্লাহর রাসূল হিজরত করেছেন, এখানেই রয়েছে তার কবর এবং মেম্বার, এটিই হচ্ছে ইসলামের কেন্দ্র। এরপর তিনি আরও উপদেশ প্রদান করে বলেছেন, যদি আরবরা আপনার আনুগত্য করে তাহলে আপনার অবস্থা পূর্ববর্তী খলিফাদের অনুরূপ হবে, আর যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে তাদের শত্রুদেরকে প্রেরণ করুন, আর যদি আপনি এই ভূমি ত্যাগ করতে বাধ্য হন তাহলে সেটা করতে পারেন, কিন্তু সকল প্রচেষ্টা নিয়োগ করে ক্ষান্ত হওয়ার পর। আলী রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবা একরামদের পরামর্শ গ্রহণ করলেন, আবু আইয়ুব আল আনসারি তার পরামর্শ মেনে নিলেন এবং তিনি মদিনা ত্যাগ করলেন না, কিন্তু পরবর্তী বিভিন্ন ঘটনার কারণে তিনি কুফা যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কুফাতে যাওয়ার মাধ্যমে তিনি শামের নিকটবর্তী হতে পারবেন, এই কারণে তিনি সেখানে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এবং যখন তিনি রওনা হওয়ার উদ্যোগ নিচ্ছেন সেই অবস্থায় তার কাছে সংবাদ আসলো যে আয়েশা, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুম তাদের বাহিনী বাসরার দিকে রওনা হয়ে গেছে। ফলে তিনি কুফা হয়ে বাসরার দিকে রওনা হবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং মদিনাবাসীদের কাছে সাহায্যের আবেদন করলেন যেন তারা তার সঙ্গে যোগদান করেন। কিন্তু মদিনাবাসীরা আলীর বাহিনীতে সেই ফিতনাবাজদের উপস্থিতির কারণে তার সঙ্গে যোগদান করতে অনাগ্রহী ছিলেন। পরিস্থিতি সুস্পষ্ট না হওয়া পর্যন্ত তারা বিলম্ব করার পক্ষে ছিলেন। ফলে আলী রাদিয়াল্লাহু আনহু খুবই অল্প সংখ্যক লোক, মাত্র 700 জন হালকা সাজে সজ্জিত যোদ্ধা নিয়ে রওনা হয়ে গেলেন। তিনি মদিনা ত্যাগ করলেন। বিশিষ্ট সাহাবিদের মধ্যে অন্যতম আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ প্রদান করছিলেন এবং মদিনা ছেড়ে না যাওয়ার জন্য অনুরোধ করছিলেন। তিনি আলীকে বলেছিলেন, আমি আপনার নিরাপত্তার আশঙ্কা করছি, আমি আশঙ্কা করছি যে আপনার উপর তরবারির আঘাত হানা হবে। তিনি আরও বললেন, একবার যদি আপনি রাসূলের মিম্বর ছেড়ে চলে যান হয়তো আর কখনোই এটা দেখতে পারবেন না। ইবনে সিরিন এবং আশ-শাবি রাহিমাহুল্লাহ তারা বর্ণনা করে বলেছেন, যখন মদিনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তখন সেখানে উপস্থিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরামদের সংখ্যা ছিল 10,000-এরও বেশি, কিন্তু তাদের মধ্যে যারা পরবর্তী সেই যুদ্ধগুলো অর্থাৎ আলী, তালহা এবং জুবাইরের মধ্যে সংঘটিত জামালের যুদ্ধ এবং পরবর্তীতে সিফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের সংখ্যা খুবই অল্প ছিল এবং সেটা কখনোই 20 জনের বেশি নয়। সেই যুদ্ধগুলোকে বলা হয়ে থাকে ফিতনা। আশ-শাবি রাহিমাহুল্লাহ তিনি অত্যন্ত জোর দিয়ে বলেছেন যে বদরের যারা অংশগ্রহণ করেছিলেন বদরি সাহাবিদের মধ্যে মাত্র 4 জন জামালের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। একদিকে ছিলেন আলী এবং আম্মার, অপরদিকে ছিলেন তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুম। সার কথা হচ্ছে, অধিকাংশ সাহাবায়ে কেরাম সেই পরিস্থিতিকে একটি ফিতনা বা অস্পষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি হিসেবে শনাক্ত করে নিজেদেরকে সেখানে অংশগ্রহণ করা থেকে বিরত রেখেছিলেন। এই প্রসঙ্গে সামনের দিকে আমরা বিশিষ্ট সাহাবি আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহুর কিছু ঘটনা দেখতে পাব। আলী রাদিয়াল্লাহু আনহু যখন তিনি বাসরার বাহিনী সম্পর্কে অর্থাৎ বাসরার দিকে যে বাহিনী রওনা হয়েছে সেই সম্পর্কে জানতে পারলেন, তখন তিনি শুরুতে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাদেরকে তাদের মতোই ছেড়ে দেবেন, কিন্তু পরবর্তীতে চিন্তা করলেন যদি তাদেরকে তার নিজের সাথে যোগদান করাতে পারেন সেটাই উত্তম হবে। এরপর তিনি বাসরার দিকে বাহিনী সহকারে রওনা হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি উম্মতের বিভক্তির আশঙ্কা করেছিলেন এবং যে কারণে মক্কার বাহিনী বাসরায় পৌঁছানোর আগেই তাদের সঙ্গে আলোচনা করা এবং সেই বিষয়গুলো নিষ্পত্তি করার জন্য নিজেও বাহিনী নিয়ে বাসরার দিকে রওনা হয়ে গিয়েছিলেন। এ প্রসঙ্গে মারওয়ান ইবনে আব্দুর রহমান আল খামিসি তার বর্ণনাতে আমরা দেখতে পাই, তিনি বলছেন, আমরা উমরা করার উদ্দেশ্যে কুফা ত্যাগ করলাম এবং তখন আমরা উসমানের মৃত্যু সংবাদ শুনলাম। আমরা সেই স্থানে পৌঁছালাম এবং আলীর বাহিনীকে দেখতে পেলাম, তারা বাসরার দিকে যাচ্ছেন। দেখলাম তাদের সংখ্যা অল্প। তখন আমি জানতে চাইলাম যে এসব কি হচ্ছে, আমিরুল মুমিনিন তিনি এখানে কেন? তিনি উত্তরে বললেন যে তালহা এবং জুবাইরের বাহিনীকে ফিরিয়ে আনার জন্য তারা যাচ্ছেন এবং তাদের বাসরাতে পৌঁছানোর ঠেকানোর জন্য তারা যাচ্ছেন। মারওয়ান ইবনে আব্দুর রহমান আল খামিসি তিনি বললেন, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ সেই সংকটময় পরিস্থিতি অনুধাবন করে তিনি সেই দোয়া পড়লেন। তিনি বুঝে উঠতে পারছিলেন না যে কোন পক্ষে তিনি যোগদান করবেন। তিনি কি আলীর বাহিনীর পক্ষে যোগদান করবেন নাকি মক্কা থেকে আগত সেই বাহিনীর পক্ষে যোগদান করবেন। সুতরাং সেই সময়কার পরিস্থিতিগুলো ছিল খুবই অস্পষ্ট এবং একটি ধোঁয়াশাপূর্ণ। অধিকাংশ সাহাবায়ে কেরাম তারা বিলম্ব করার এবং পরিস্থিতি স্পষ্ট হওয়া পর্যন্ত দেরি করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু তিনিও আলী রাদিয়াল্লাহু আনহুকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেছিলেন। যখন আলী রাদিয়াল্লাহু আনহু মদিনা ত্যাগ করলেন এবং রাবদা নামক স্থানে এসে পৌঁছালেন, সেই অবস্থায় হাসান রাদিয়াল্লাহু আনহু ফজর সালাতের পর তার কাছে এসে বললেন, আমি আপনাকে আগেই সাবধান করেছিলাম কিন্তু আপনি আমার কথা শুনেননি। আগামীকাল আপনাকে হত্যা করা হবে এমন অবস্থায় যখন আপনি কাউকে আপনার পাশে সাহায্যকারী বা সমর্থনকারী হিসেবে পাবেন না। আলী জানতে চাইলেন যে তুমি আমাকে কি বলেছিলে এবং কোন কথা আমি শুনিনি। তখন হাসান রাদিয়াল্লাহু আনহু তিনটি বিষয় উল্লেখ করে বললেন। প্রথম বিষয়ে তিনি বলেন যে ফিতনাকালে আপনাকে বলেছিলাম আপনি মদিনা ত্যাগ করুন, যেন এরপর অর্থাৎ ওসমানের হত্যাকাণ্ড সেই বিষয়ের কারণে কেউ আপনাকে দোষারোপ করতে না পারে। দুই নম্বর বিষয় তিনি বললেন, আমি আপনাকে নিষেধ করেছিলাম যে আপনি ততক্ষণ পর্যন্ত বাইয়াত গ্রহণ করবেন না যতক্ষণ না বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গোত্রের প্রতিনিধিরা এসে আপনার কাছে বায়াত প্রদান না করছে। তিন নম্বর তিনি বলেছেন যে এরপর সেই দুই ব্যক্তির ঘটনা অর্থাৎ আল্লাহ এবং জুবায়ের তারা যা করছেন তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিন যতক্ষণ না পরিস্থিতি শান্ত হয়ে আসে। যদি তারা কোনো বিষয়ে ভুল করে ফেলেন তাহলে সেটার দায়ভার তাদের উপরেই বর্তাবে, কিন্তু আপনি আমার কথা শুনেননি। এই অবস্থায় আমরা যদি নিরপেক্ষ অবস্থান থেকে এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই হাসান রাদিয়াল্লাহু আনহুর সেই বক্তব্য অত্যন্ত যৌক্তিক বলে আমাদের কাছে মনে হয়। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কি ভেবেছিলেন, তার বক্তব্য কী ছিল? আলী রাদিয়াল্লাহু আনহু তিনি জবাব দিয়ে বলেছেন, প্রথম বিষয় অর্থাৎ ফিতনার সময়ে মদিনা ত্যাগ করার প্রসঙ্গে তিনি বলেছেন, তখন অন্য সবার মতো আমিও অবরুদ্ধ ছিলাম। দুই নম্বর বিষয় বায়াত গ্রহণ করা সম্পর্কে তিনি বলেছেন যে খলিফা কে হবে এটা মদিনাবাসীদের সিদ্ধান্ত, অর্থাৎ সমস্ত স্থান থেকে সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করবে এটা সাহাবায়ে কেরাম চাননি। আলী বলেছেন যে অন্যান্যরা এই সিদ্ধান্ত গ্রহণ করুন এটা আমরা চাইনি, অর্থাৎ মদিনাতেই ছিলেন বিশিষ্ট সাহাবায়ে কেরাম এবং তারাই হচ্ছেন আহলুল হাল্লি ওয়াল আকদ, সিদ্ধান্ত প্রদানকারী ব্যক্তিবর্গ, তাদের সিদ্ধান্তেই খলিফা নির্বাচন করা হয়েছিল। এবং তৃতীয় বিষয় অর্থাৎ তালহা এবং জুবাইরের বাহিনীকে তাদের অবস্থাতে ছেড়ে দেওয়া প্রসঙ্গে, সেই প্রসঙ্গে আলী বললেন, আমি যদি ঘরে বসে থাকি তাহলে আমার দায়িত্ব অর্থাৎ তিনি খলিফা সেই দায়িত্ব কে পালন করবে? এরপর আলী একটি উপমা প্রদান করে বলেছেন যে আমি সেই হায়নার মতো হতে চাই না যাকে চতুর্দিক থেকে ঘেরাও করা হলে কেবলমাত্র অসহায়ের মতো চিৎকার করতে থাকে, এবং তিনি বলেছেন আমি যদি আমার দায়িত্ব পালন না করি তাহলে কে করবে? এরপর তিনি হাসানকে বললেন, কাজেই হে আমার সন্তান, এই বিষয়ে দুশ্চিন্তা করা থেকে তুমি বিরত হও। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কুফা থেকে শক্তি সংগ্রহ করার চেষ্টা করছিলেন। এই উদ্দেশ্যে তিনি আম্মার রাদিয়াল্লাহু আনহু তাকে পাঠিয়েছিলেন এবং এরপর হাসান এবং আলকাকা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা তারাও সেখানে গিয়ে শক্তি সংগ্রহ করার চেষ্টা করেছিলেন। কুফাতে যিনি গভর্নর ছিলেন তিনি ছিলেন আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আল আশারি তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত প্রদান করেছিলেন, কিন্তু সেখানেও আমরা দেখতে পাই যে সাহাবায়ে কিরামদের মধ্যে এই বিষয়ে মত পার্থক্য সৃষ্টি হয়ে যায়। যখন কিনা আম্মার, হাসান এবং আলকাকা তারা সেখানে শক্তি এবং সমর্থন গ্রহণ করার চেষ্টা করছিলেন, লোকেদেরকে আলীর বাহিনীতে যোগদান করার চেষ্টা করছিলেন, সেখানে আবু মুসা আল আশারি লোকেদেরকে বিরত রাখছিলেন এবং নিরুৎসাহিত করছিলেন সেই বাহিনীতে যোগদান করা থেকে। সুতরাং একই বিষয়কে তারা বিভিন্নভাবে বিভিন্ন অবস্থান থেকে দেখছিলেন এবং বুঝছিলেন, সেটা ছিল তাদের মধ্যে একটি সৃষ্ট মত পার্থক্য। আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু তিনি উপস্থিত লোকেদেরকে বিরত থাকার জন্য বলছিলেন, কারণ তিনি সেই ঘটনাকে একটি ফিতনা হিসেবে আখ্যায়িত করেছিলেন, যে বিষয়ে অস্পষ্ট কোন দিকে সত্য কোন দিকে মিথ্যা কোন দিকে সঠিক কোন দিকে ভুল সেই বিষয়গুলো বোঝা যাচ্ছিল না। ফলে আবু মুসা আল আশারি উপস্থিত লোকেদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের সেই হাদিসটি স্মরণ করিয়ে দিলেন যেখানে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন যে অচির এই অন্ধকার রাতের টুকরার মতো ফিতনা বা বিপর্যয় তোমাদের উপর আসতে থাকবে, এমন অবস্থা হবে সকালবেলা যে ব্যক্তি থাকবে মুমিন সে সন্ধ্যায় হয়ে যাবে কাফের, এবং সন্ধ্যায় যে ব্যক্তি মুমিন থাকবে পরদিন ভোরে সে ব্যক্তি হবে কাফের। সেই ফিতনার সময়ে একজন বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির থেকে উত্তম হবে, একজন দাঁড়ানো ব্যক্তি একজন চলাচলকারী ব্যক্তির থেকে উত্তম হবে, এবং একজন চলমান ব্যক্তি দ্রুতগতিতে চলমানকারী ব্যক্তির থেকে উত্তম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সেই সময় আসলে তোমরা তোমাদের ধনুক ভেঙে ফেলবে, কেটে ফেলবে বা ছিঁড়ে ফেলবে এবং তরবারিগুলোকে পাথরের উপর আঘাত করে সেগুলোকে ভেঙে ফেলবে, এবং যদি তোমাদের কারো ঘরে ফিতনা প্রবেশ করে সে যেন আদমের দুই পুত্রের মধ্যে
যিনি উত্তম তার মতো হয়ে যায়। আদম আলাইহিস সালাম তার দুই পুত্রের ঘটনা থেকে আমরা জানি, যিনি উত্তম ছিলেন অর্থাৎ হাবিল, তিনি বলেছিলেন তার অপর ভাইকে, যদিও বা তুমি আমাকে হত্যা করতে চাও কিন্তু আমি তোমাকে হত্যা করতে চাই না। অর্থাৎ আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস স্মরণ করিয়ে দিয়ে বললেন যে ফিতনা আসলে তোমরা নিজেদের ঘরে অবস্থান করো, নিষ্ক্রিয়তা অবলম্বন করো এবং নিজেদেরকে আত্মরক্ষা করো অন্যের ক্ষতি করার থেকে। স্বাভাবিকভাবেই আম্মার আল হাসান এবং আল কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুম তারা আবু মুসা আল আশআরীর সেই কথাগুলোকে পছন্দ করলেন না এবং তারা লোকেদেরকে উৎসাহিত করলেন আলীর বাহিনীর সঙ্গে যোগদান করার জন্য। ফলে সেখান থেকে একটি বিরাট সংখ্যক লোক উৎসাহিত হলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীতে যোগদান করলেন। এভাবে আলী তিনি বাসরা অভিমুখে রওনা হয়ে গেলেন তালহা এবং জুবাইরের বাহিনীর সঙ্গে দেখা করার জন্য। কুফাতে সাহাবা ইকরামদের মধ্যে যে মতভেদ সৃষ্টি হয়েছিল, মত পার্থক্য সৃষ্টি হয়েছিল, সেই কারণে তাদের ঐক্য কিংবা ভালোবাসাতে কোনো ঘাটতি সৃষ্টি হয়নি। সুতরাং এখান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, মুসলিমদের মধ্যে যে মত পার্থক্যগুলো বৈধ সেই মত পার্থক্যের কারণে যেন ঐক্য এবং ভালোবাসা নষ্ট না হয়ে যায়। এই প্রসঙ্গে বুখারীর হাদিসে একটি চমৎকার ঘটনা উল্লেখিত হয়েছে। আম্মার রাদিয়াল্লাহু আনহু তিনি যে কক্ষে ছিলেন সেখানে প্রবেশ করলেন আবু মাসউদ এবং আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এবং আরও প্রবেশ করলেন উকবা ইবনে আমর আল আনসারী। সেখানে আবু মাসউদ তিনি আম্মারকে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করার পরে থেকে এই বিষয়ে অর্থাৎ তৎকালীন চলমান যে ঘটনা সেই বিষয়ে তোমাদের তাড়াহুড়া বা দ্রুত উদ্যোগী হওয়ার থেকে আমার দৃষ্টিতে অধিক দূষণীয় আর কোনো কাজ আমি দেখিনি, তোমার কাছ থেকে দেখিনি। আম্মার রাদিয়াল্লাহু আনহুকে তিনি এই কথা বললেন। জবাবে আম্মার রাদিয়াল্লাহু আনহু তিনিও আবু মাসুদকে বললেন আল্লাহ রাসূলের সঙ্গ লাভ করার পর থেকে এ ব্যাপারে তোমাদের ঢিলেমি বা গরিমসি করার থেকে আমার কাছে অধিক দূষণীয় আর কোনো কিছু আমি এখন পর্যন্ত দেখিনি। সুতরাং তৎকালীন সেই বিষয়গুলোতে সুস্পষ্টভাবে তাদের মধ্যে মত পার্থক্য ছিল, দৃষ্টিভঙ্গির পার্থক্য ছিল। এরপরে বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি একজন ধনবান বা ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তিনি তার খাদেমকে ডেকে নিয়ে এসে বললেন হে বৎস, দুই জোড়া পোশাক নিয়ে আসো। এরপর দুই জোড়া পোশাক আনা হলে তার একটি তিনি আবু মুসাকে প্রদান করলেন এবং আরেকটি আম্মারকে প্রদান করলেন এবং বললেন এগুলো পরিধান করে আপনারা জুমার দিনে জুমার সালাতে শরিক হবেন। সুতরাং এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি আবু মাসুদ এবং আম্মার তারা পরস্পর ভিন্নভাবে চিন্তা করছিলেন এবং অপরের সিদ্ধান্তকে ভুল মনে করছিলেন। এরপরেও আবু মাসুদ পোশাক নিয়ে এসে আম্মারকে উপহার প্রদান করেছেন যার মাধ্যমে তাদের পারস্পরিক ভালোবাসা প্রতিফলিত হয়। বাসরাতে যে বাহিনী এসেছিলেন, তারা কেন এসেছিলেন, তাদের আগমনের উদ্দেশ্য ইত্যাদির প্রসঙ্গে আমরা বিভিন্ন বর্ণনা উল্লেখ করেছি। এবারে আমরা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কী উদ্দেশ্যে রওনা হয়েছেন সেই প্রসঙ্গে একটি বর্ণনা উল্লেখ করতে যাচ্ছি। আবু রিফা ইবনে রাফি ইবনে মালিক আল আনসারী তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কী উদ্দেশ্যে রওনা হয়েছেন ইয়া আমির আল মুমিনিন। তখন আলী বলেছেন যে আমি লোকেদের অবস্থা সংশোধন করার জন্য বের হয়েছি। আবু রিফা জানতে চাইলেন যদি তারা সাড়া না দেয়, আলী বললেন আমি তাদেরকে ভিন্ন মতের উপরে ছেড়ে দেব এবং সবর করব। তিনি প্রশ্ন করলেন যদি তারা তাতেও সন্তুষ্ট না থাকে, আলী বললেন যতক্ষণ তারা আমাদেরকে ছেড়ে দেবে আমরাও তাদেরকে ছেড়ে দেব। আবু রিফা আরও জানতে চাইলেন যদি তারা আপনাদেরকে ছেড়ে না দেয়, আলী জবাব দিলেন তখন আমি আত্মরক্ষা করব। এই জবাব শুনে সন্তুষ্ট হয়ে আবু রিফা তিনি বললেন তাহলে আমিও আপনাদের সঙ্গে যোগদান করতে চাই। তাবারীর বর্ণনায় ঘটনাটি এসেছে। সুতরাং সাহাবা ইকরাম কেউই একে অপরের বিরুদ্ধে যুদ্ধ বা লড়াইয়ের জন্য মোটেও আগ্রহী ছিলেন না, তারা এই বিষয়গুলোকে আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছিলেন। এভাবে আলী যখন বাসরার নিকটবর্তী হলেন তখন তিনি জুকার নামক স্থানে পৌঁছে যাত্রাবিরতি করলেন এবং সেখান থেকে আলোচনা করার জন্য প্রতিনিধি হিসেবে আল কাকা বিন আমর আত-তামিমি রাদিয়াল্লাহু আনহু তাকে পাঠিয়ে দিলেন তালহা এবং জুবাইরের বাহিনীর কাছে। সুতরাং আলী আলোচনার মাধ্যমেই সমঝোতা প্রচেষ্টা গ্রহণ করেছিলেন, সংলাপের মাধ্যমে সমাধান করতে চাচ্ছিলেন। আলীর প্রতিনিধি হিসেবে কাকা পৌঁছালেন বাসরাতে তালহা এবং জুবাইরের কাছে। তিনি প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কাছে গিয়ে পৌঁছালেন এবং বললেন হে আমার মা, আপনি কেন এখানে এসেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিয়ে বললেন হে আমার সন্তান, আমি মানুষদের বিষয়গুলো আপোষ এবং মীমাংসার উদ্দেশ্যে এখানে এসেছি। একইভাবে কাকা তালহা এবং জুবাইরের কাছে গিয়ে এই বিষয়ে জানতে চাইলেন, তখন তারাও বললেন আমরাও একই উদ্দেশ্যে এসেছি, মানুষদের অবস্থাকে সংশোধন করার জন্য, মীমাংসা করার জন্যই আমরা এখানে এসেছি। কাকা জানতে চাইলেন তাহলে আপনারা আমাকে অবহিত করুন যে আপনারা কিসের ভিত্তিতে আপোষ করতে চাচ্ছেন, কিসের ভিত্তিতে মীমাংসা করতে চাচ্ছেন?
আল্লাহর কসম, যদি সেটা আমাদের বোধগম্য হয় তাহলে আমরাও আপনাদের আপোষ প্রচেষ্টায় অংশগ্রহণ করব। আর যদি আমরা একমত না হই তাহলে আমরা আপনাদের সঙ্গে অংশগ্রহণ করব না। তখন তারা জবাব দিলেন, তারা বললেন, বিষয় হচ্ছে ওসমানের হত্যাকাণ্ডের বদলা নেওয়ার বিষয়। কারণ যদি হত্যাকারীদের উপর শাস্তি কার্যকর করা না হয়, সেটা বর্জন করা হয়, এর অর্থ হচ্ছে কোরআনকে বর্জন করা। আর যদি তাদের উপর শাস্তি কার্যকর করা হয় তাহলে কোরআন কার্যকর হবে। কাকা বললেন, তাদের হত্যাকারীদের মধ্যে, ফিতনাবাজদের মধ্যে যারা বাসরার লোক ছিল তাদেরকে তো আপনারা হত্যা করেছেন, তাদের মধ্যে 600 ব্যক্তিকে আপনারা হত্যা করেছেন, একজন ব্যক্তি ব্যতীত, সে হচ্ছে হারকুস ইবনে জুহায়ের আসসাদি। সে আপনাদের কাছ থেকে পলায়ন করেছে এবং পলায়ন করে নিজের গোত্র বনু সাদের কাছে আশ্রয় গ্রহণ করেছে। এরপর যখন আপনারা তাকে গ্রেফতার করতে চেয়েছেন, তাকে হত্যা করতে চেয়েছেন, তখন তার সমর্থনে তার পুরো গোত্র দাঁড়িয়ে গেছে, 6000 লোক তার সুরক্ষার জন্য দাঁড়িয়ে গেছে। এই অবস্থার প্রেক্ষিতে যদি আপনারা তাকে ছেড়ে দেন, অর্থাৎ তার বিরুদ্ধে শাস্তি কার্যকর না করেন, তাহলে অন্যদের বিরুদ্ধে আপনারা যে অভিযোগ উপস্থাপন করেছেন এখন তো আপনারাই সেই অভিযোগে দায়ী হবেন। আর যদি আপনারা বনু সাদের বিরুদ্ধে হারকুসের কারণে লড়াই করেন এবং তারা আপনাদেরকে পরাজিত করে, তাহলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে এবং যে উদ্দেশ্যে আপনারা বের হয়েছেন সেটা আপনারা অর্জন করতে ব্যর্থ হবেন। সেই ক্ষেত্রে ফিতনাবাজ ব্যক্তিরাই আরও শক্তিশালী হবে এবং আপনারা ক্ষতিগ্রস্ত হবেন ব্যাপকভাবে। সুতরাং আলকাকা রাদিয়াল্লাহু আনহু তিনি চমৎকারভাবে তৎকালীন পরিস্থিতি তাদের সামনে পেশ করলেন এবং সেই অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কাকার কাছে জানতে চাইলেন, তুমি কি প্রস্তাব পেশ করছো হে কাকা? কাকা বললেন, আমি বলছি সর্বোত্তম সিদ্ধান্ত হচ্ছে এটাই যে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করা। ওসমানের হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনার জন্য সময় প্রদান করা জরুরি। যখন এই চলমান বিভক্তির অবসান ঘটবে এবং পুরো উম্মাহ আমিরুল মুমিনিন আলীর পেছনে ঐক্যবদ্ধ হয়ে যাবে, তখন তিনি মুক্ত এবং স্বাধীনভাবে ওসমানের হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। কাকা বললেন, কাজেই যদি আপনারা আলীকে বাইয়াত প্রদান করেন, সমর্থন প্রদান করেন, তাহলে এটি একটি শুভ লক্ষণ এবং রহমত। তখন আলী ওসমানের পক্ষে বদলা নিতে পারবেন। আর যদি আপনারা তাকে প্রত্যাখ্যান করেন এবং নিজেদের অবস্থানের উপর অটল থাকেন, আলীর বিরুদ্ধে লড়াই করেন, তাহলে এটি হবে একটি অশুভ লক্ষণ এবং মুসলিমদের শক্তি ও প্রভাব বিনষ্টকারী। কাকা বলছেন, কাজেই সতর্কতার সাথে কল্যাণের পক্ষ নিন, যে পক্ষ আপনারা সবসময় গ্রহণ করেছেন। আমাদেরকে ক্ষতির মুখোমুখি করবেন না, কারণ সেই ক্ষতি আপনাদেরকেও স্পর্শ করবে। এরপর কাকা বললেন, আল্লাহর নামে কসম করে বলছি, যদি আমরা কোনো বিষয়ে একমত হতে না পারি, কোনো চুক্তিতে একমত হতে না পারি, তাহলে আল্লাহ এই উম্মতের উপর ধ্বংস নাজিল করবেন। কাকা রাইতলানহুর বক্তব্যে তারা খুবই সন্তুষ্ট হলেন এবং তারা একমত হলেন এবং তারা বললেন, তুমি খুবই সুন্দর বলেছ, সঠিক বলেছ, তুমি ফিরে যাও, আলীও যদি তোমার অনুরূপ মতামত নিয়ে আগমন করে তাহলে এই বিষয় সংশোধন হয়ে যাবে, সব কিছু শুধরে যাবে। আলী রাইতলানহু তালহা এবং জুবাইরের বাহিনীর এই মনোভাব জানতে পেরে তিনি খুবই সন্তুষ্ট হলেন এবং তিনি বুঝতে পারলেন যে একটি শান্তিপূর্ণ সমাপ্তি খুবই নিকটবর্তী। আলকাকা ফেরত আসার পর আলী রাইতলানহু আরও দুইজন দূত বা প্রতিনিধি পাঠিয়ে পুরো বিষয়কে আবারও যাচাই করলেন এবং নিশ্চিত হলেন। আলী রাইতলানহু সন্তুষ্ট চিত্তে দাঁড়িয়ে ভাষণ দিলেন এবং বললেন, হে লোকেরা, আমরা আগামীকাল যাত্রা শুরু করব, আমরা ফিরে যাব, তোমরাও আমাদের সাথে যাবে। আর যারা ওসমানের হত্যায় কোনোভাবে কোনো কিছু দিয়ে অংশগ্রহণ করেছ, কোনোভাবে সমর্থন করেছ, তারা কেউ আমাদের সাথে যাবে না। ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে ওসমানের হত্যাকাণ্ডের পর থেকে শুরু করে সেই সময় ছিল সবচেয়ে শান্তির সময়। মুসলিমরা উভয় পক্ষ শান্তির সাথে রাতে ঘুমাতে গেলেন, কিন্তু যারা সেই ফিতনাবাজ ব্যক্তি ছিল তথা সাবাই চক্রান্তকারী ব্যক্তিরা, তাদের জন্য সেই রাত ছিল সবচেয়ে অশান্তির রাত। এতদিন পর্যন্ত নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা বিচারকে বিলম্বিত করে এসেছে, কিন্তু সেই পরিস্থিতিতে তারা নিজেদের চূড়ান্ত বিপদ টের পেল। তারা বুঝতে পারল যে উভয় বাহিনী এক হয়ে যাচ্ছে, মুসলিমদের বিভক্তি দূর হয়ে যাচ্ছে এবং এই অবস্থায় ফিতনাবাজ ব্যক্তিরা তাদের পরিচয় প্রকাশিত হয়ে যাবে, তাদের উপর শাস্তি কার্যকর করা হবে। ফলে তারা নতুন করে চক্রান্ত করতে শুরু করল। ফিতনাবাজ ব্যক্তিদের মধ্যে সকলের অপরাধ একই রকম ছিল না, বিভিন্ন ধরনের লোকেরা সেখানে ছিল। অনেকের নাম পরিচয় অজানা ছিল। দ্বিতীয় গ্রুপ ছিল অনেকেই সুপরিচিত, কিন্তু গোত্রবাদের কারণে বা আসাবিয়ার কারণে নিজ নিজ গোত্রের পক্ষ থেকে তারা সুরক্ষাপ্রাপ্ত ছিল। তৃতীয় গ্রুপ ছিল যাদের ব্যাপারে শুধু সন্দেহ করা হয়েছিল, কিন্তু তাদের অপরাধের পক্ষে সুনিশ্চিত কোনো প্রমাণ ছিল না। আর এর বাইরেও চতুর্থ আরেকটি গ্রুপ ছিল যাদের অন্তরে ছিল নিফাক, কিন্তু বাইরের দিক থেকে তারা সাহায্যকারী বা সমর্থনকারী সেজে ছিল। সেই অবস্থায় আবদুল্লাহ ইবনে সাবা তার অনুসারীদেরকে নিয়ে গোপন বৈঠক করল এবং সে বলল যে, এতদিন পর্যন্ত তো তালহা এবং জুবাইরের অবস্থান আমরা জানতাম, তারা আমাদের বিরুদ্ধে এটা আমরা জেনেই এসেছি, কিন্তু আজকের আগ পর্যন্ত আলীর অবস্থান তো আমরা জানতে পারিনি। এখন যদি উভয় বাহিনী অর্থাৎ তারা একত্রিত হয়ে যান, তাহলে নিশ্চিতভাবেই তাদের ঐক্য হবে আমাদের রক্ত ঝরানোর ব্যাপারে। এরপর সেই চক্রান্তকারীরা তারা সিদ্ধান্ত গ্রহণ করল যে রাতের অন্ধকারে যখন উভয় বাহিনী বিশ্রামরত অবস্থায় থাকবে, তখন তারা একে অপরের বিরুদ্ধে হামলা আক্রমণ পরিচালনা করবে, যেন একটি সংশয়গ্রস্ত অবস্থা সৃষ্টি হয় এবং কেউ বুঝতে না পারে যে কোত্থেকে কীভাবে হামলা শুরু হলো, ফলে দুই বাহিনীর মধ্যে একটি যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যাবে। পরদিন ভোরে ঠিক এটাই ঘটল এবং এভাবেই জামালের যুদ্ধের মর্মান্তিক ঘটনা সূত্রপাত হয়। আরবদের রীতি ছিল এটা যে কখনও কাউকে আক্রমণ করতে চাইলে তখন ফজরের পূর্বে তারা আক্রমণ বা অভিযান পরিচালনা করত, কারণ সেই সময় সাধারণভাবে মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় থাকে এবং প্রতিপক্ষের কাছ থেকে আক্রমণের সম্ভাবনাও কম থাকে। ঠিক সেটাই ঘটেছিল জামালের যুদ্ধের দিনে। ফজরের পূর্বে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা ছিল না, সেই রকম অবস্থায় ফিতনাবাজ ব্যক্তিরা হঠাৎ করে দুই দলের উপরেই আক্রমণ শুরু করে। একদিকে তারা আলীর বাহিনীর ঘুমন্ত সৈনিকদের উপরে আক্রমণ শুরু করে, আরেকদিকে তারা মক্কার বাহিনীর উপর অর্থাৎ আয়েশা, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুম তাদের বাহিনীর উপর আক্রমণ শুরু করে। এবং সেই অবস্থায় তারা চিৎকার করতে শুরু করে যে তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। উভয় বাহিনী যখন ঘুম থেকে জেগে ওঠে, তারা দেখতে পায় যে দুই বাহিনীর মধ্যে একটি যুদ্ধ এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু নিজের বাহিনীর সৈনিকদেরকে জিজ্ঞাসা করলেন কী ঘটেছে। তারা বলল মক্কা থেকে আগত বাহিনী আমাদের উপর আক্রমণ করেছে, তারা আমাদের উপর প্রতারণা করেছে। ওদিকে তালহা এবং জুবায়ের জানতে চাইলেন কী ঘটেছে। তারা বলল আলীর বাহিনী আমাদের উপর আক্রমণ করেছে, তারা আমাদের উপর প্রতারণা করেছে। সেই বিশৃঙ্খল অবস্থায় বাস্তবে কী ঘটেছে সেটা চট করে জানার কোনো সুযোগ ছিল না। আলী রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতি দেখে খুবই মর্মাহত হলেন এবং তার ঘোষণাকারীর মাধ্যমে ঘোষণা প্রদান করালেন যে তোমরা থেমে যাও, যুদ্ধ থেকে বিরত হও, হে লোকেরা শান্ত হও। কিন্তু কেউ কারো কথা শোনার মতো অবস্থায় ছিলেন না, সেই অবস্থায় একটি যুদ্ধ শুরু হয়ে গেছে। সেটি ছিল জামালের যুদ্ধের প্রথম পর্যায়, যা চলেছিল ফজরের আগ থেকে জোহরের আগ পর্যন্ত। আলী যেভাবে নিজের বাহিনীর লোকেদেরকে বিরত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, ঠিক সেভাবে তালহা এবং জুবাইরের ঘোষণাকারীরাও ঘোষণা দিচ্ছিলেন নিজেদের লোকেদেরকে থামার জন্য, বিরত হওয়ার জন্য। উভয় বাহিনী ঘোষণা প্রদান করে বলছিল যদি কেউ যুদ্ধ করতে না চায়, ময়দান ছেড়ে চলে যেতে চায়, তাহলে তাকে হত্যা করবে না, কোনো আহত ব্যক্তিকে হত্যা করবে না, কোনো পলায়নকারী ব্যক্তির পিছু ধাওয়া করবে না, এবং যে যুদ্ধ করতে চায় না তার সঙ্গে যুদ্ধ করবে না। যুদ্ধ সৃষ্টি হয়ে যাওয়ার পর জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি তার সন্তান আবদুল্লাহকে ডাকলেন এবং ডেকে বললেন যে তিনি আশঙ্কা করছেন যে এই যুদ্ধে হয়তো তিনি অন্যায়ভাবে নিহত হবেন। তিনি বললেন জালিম ব্যতীত অথবা জুলুমের শিকার হওয়া ব্যতীত আজকের দিনে কেউ নিহত হবে না, অর্থাৎ নিহত ব্যক্তি হয়তোবা সে জালিম হবে অথবা সে মাজলুম হবে। জুবাইর বললেন আমি আজকে অন্যায়ভাবে নিহত হওয়ার আশঙ্কা করছি, আমার যে ঋণ রয়েছে সেটা নিয়ে আমি চিন্তিত। এরপর জনৈক ব্যক্তি জুবাইরের কাছে এসে বললেন যে আমি আলীকে হত্যা করতে চাই। এই অনুমতি তিনি জুবাইরের কাছে প্রার্থনা করলেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহু কঠিনভাবে সেটাকে প্রত্যাখ্যান করলেন এবং বললেন না, কখনোই নয়, একজন মুমিন কখনো অপর মুমিনকে হত্যা করতে পারে না, কেননা ইমানের মাধ্যমে একজন মুমিন হত্যা থেকে নিরাপত্তা প্রাপ্ত। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু তিনি জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন এবং ডেকে কথা বললেন। এই প্রসঙ্গে একটি হাদিস প্রায়ই উল্লেখ করা হয়। আলী জুবাইরকে ডেকে 30 বছর আগের একটি ঘটনা স্মরণ করিয়ে দিয়েছিলেন, আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সময়কার একটি ঘটনা, যেখানে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জুবাইরকে বলেছিলেন একদিন তুমি অন্যায়ভাবে আলীর বিরুদ্ধে লড়াই করবে। এই হাদিসের প্রসঙ্গে হাদিসের ওলামা একরাম এই বর্ণাসূত্রটি বিশুদ্ধ নয় বলে মতামত প্রদান করেছেন। এই বর্ণনাটি ছাড়াও আরও বেশ কিছু কারণ উল্লেখ করা হয়েছে, যে কারণে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধের ময়দান ছেড়ে চলে গিয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে। প্রথমত আম্মার রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন আলীর দলে, এবং আম্মার রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আম্মার সে বিদ্রোহী দলের হাতে নিহত হবে। আরেকটি বর্ণনা এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি জুবাইরকে আলীর সঙ্গে তার নিকটাত্মীয়তার সম্পর্ক স্মরণ করিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন আজকে যদি আপনার মা সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব তিনি থাকতেন, তিনি এই দৃশ্য দেখে কেমন অনুভব করতেন, তিনি যদি দেখতেন যে আপনি তরবারি হাতে আলীর বিরুদ্ধে লড়াই করছেন। শেষ পর্যন্ত জুবাইর তিনি যুদ্ধের ময়দান ত্যাগ করলেন। যুদ্ধের ময়দান ছেড়ে চলে যাওয়ার পর জুবাইর রাদিয়াল্লাহু আনহুর পরিণতি কী হয়েছিল সেই প্রসঙ্গে আগামী পর্বে আমরা উল্লেখ করতে যাচ্ছি। জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ময়দান ছেড়ে চলে যাওয়ার পর বাসরার বাহিনীর অপর নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ। যুদ্ধের এক পর্যায়ে কোনো এক অজ্ঞাত স্থান থেকে একটি তীর এসে তালহা ইবনে উবাইদুল্লাহর পায়ে বিদ্ধ হয় এবং সেটি তার ধমনী ছিন্ন করে, ফলে তার দেহ থেকে প্রবলভাবে রক্তপাত হচ্ছিল। সেই অবস্থায় সৈনিকরা তালহা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু মুহাম্মদ, আপনি আহত, আপনাকে বসরার কোনো বাড়িতে নিয়ে যাই যেখানে আপনার চিকিৎসা হতে পারে। তালহা তার খাদেমকে বললেন, আমাকে বহন করে চিকিৎসার জন্য সেখানে নিয়ে যাও। তাকে বহন করে বসরার একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়, কিন্তু কিছুতেই রক্তপাত বন্ধ হচ্ছিল না, ফলে সেই অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ময়দান ছেড়ে যাওয়া এবং তালহা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের মাধ্যমে জামালের যুদ্ধের প্রথম পর্যায়ের সমাপ্তি ঘটে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধের অগ্রগতি পর্যবেক্ষণ করছিলেন এবং তিনি উভয় পক্ষের হতাহত ব্যক্তিদেরকে দেখলেন এবং ব্যাপকভাবে মর্মাহত হলেন এবং বিষণ্ন হলেন। তিনি তার পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহুকে জড়িয়ে ধরলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। আলী ক্রন্দন করছিলেন এবং বললেন, হে আমার সন্তান, তোমার পিতা যদি আজকের এই দৃশ্য দেখার 20 বছর আগেই মৃত্যুবরণ করত। হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে আমার আব্বাজান, আমি এরকম একটি পরিণতির ব্যাপারে আপনাকে সাবধান করেছিলাম। আলী বললেন, আমি কখনোই ভাবতে পারিনি পরিস্থিতি এত দূর করাবে। এরপরে জীবনে আর কি কল্যাণ অবশিষ্ট থাকল, এরপরে আর কি ভালো আশা করা যেতে পারে। ওদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন এই ধরনের একটি মর্মান্তিক খবর পেলেন, তিনি যুদ্ধ থামানোর জন্য ছুটে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কখনোই যুদ্ধের জন্য সেখানে উপস্থিত হননি, তিনি ছিলেন যুদ্ধক্ষেত্রের বাইরে। যুদ্ধ থামানোর জন্য তিনি উটের উপরে আরোহণ করে সেখানে এসে উপস্থিত হলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আজদি গোত্রের লোকেরা ঘিরে রেখেছিলেন এবং তাদের সামনে ছিলেন কাব ইবনে সুর। কাব ইবনে সুর তিনি তাবিঈনদের মধ্যে অন্যতম এবং তিনি ছিলেন বসরার কাজী, বসরার একজন বিশিষ্ট ব্যক্তি। তিনি তার হাতে কোরআন বা মুসহাফ ধরে রাখা অবস্থায় ছিলেন এবং সেই দিকে ইঙ্গিত করে লোকেদেরকে যুদ্ধ থামানোর দিকে আহ্বান করছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি উটের উপর আরোহণ করে এই আশায় যুদ্ধের ময়দানে এসেছিলেন যে তার মর্যাদা এবং সম্মানের দিকে তাকিয়ে লোকেরা যেন যুদ্ধ থেকে বিরত হয়ে যায়। কাব ইবনে সুর তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার উটের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, হে লোকেরা, আমি কাব ইবনে সুর, বসরার কাজী, আল্লাহর কিতাবের দিকে তোমাদেরকে আহ্বান করছি, এই কিতাবের আদেশ পালনের দিকে তোমাদেরকে আহ্বান করছি, কোরআনের ভিত্তিতে মীমাংসা করার দিকে তোমাদেরকে আহ্বান করছি। কিন্তু সেই ফিতনাবাজ ব্যক্তিরা, সেই সাবাইরা, তারা চাইছিল কিছুতেই যেন মুসলিমদের মধ্যে ঐক্য এবং মীমাংসা স্থাপিত না হয়, যুদ্ধ থেমে যাবে, এটা ছিল তাদের দুঃস্বপ্ন। কাজেই তারা কাব ইবনে সুরের উপর হামলা পরিচালনা করল এবং তাকে কোরআন হাতে ধরে রাখা অবস্থায়, সেই অবস্থায় তাকে শহীদ করে দিল। সেই নিকৃষ্ট সাবাই ফিতনাবাজ ব্যক্তিরা যুদ্ধের সেই পর্যায়ে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উটকে আক্রমণের লক্ষ্যবস্তু নির্ধারণ করেছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ঘোষণা করে বলছিলেন, হে আমার সন্তানরা, আল্লাহ আল্লাহ, আল্লাহকে স্মরণ করো, হিসাবের দিনকে স্মরণ করো, লড়াই থেকে তোমরা বিরত হও। কিন্তু তারা কিছুতেই তার কথার দিকে কর্ণপাত করছিলেন না। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোষণা করে বলছিলেন, বসরার বাহিনীর উপর কোনো আক্রমণ পরিচালনা করবে না, কিন্তু সাবাইরা তার কথাকেও অমান্য করছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন দেখলেন কাব ইবনে সুর শাহাদাত বরণ করেছেন, তখন তিনি উচ্চস্বরে ঘোষণা দিলেন, হে লোকেরা, তোমরা উসমানের হত্যাকারীদেরকে এবং তাদের সহযোগীদেরকে অভিশাপ প্রদান করতে শুরু করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি উচ্চকণ্ঠে তাদের বিরুদ্ধে বদদোয়া করতে শুরু করলেন। এরপর পুরো বসরার বাহিনীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার দোয়া ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগল এবং তারাও উসমানের হত্যাকারী এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিশাপ প্রদান করতে শুরু করল। আলী রাদিয়াল্লাহু আনহু যখন সেই আওয়াজ শুনলেন, তিনি জানতে চাইলেন এটা কি। তখন লোকেরা বলল যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উসমানের হত্যাকারী এবং তাদের সাহায্যকারীদের বিরুদ্ধে বদদোয়া করছেন, তাদের প্রতি অভিশাপ প্রদান করছেন। এই সংবাদ শোনার পর আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও আয়েশার দোয়াতে শরিক হলেন, তিনিও সেই দোয়াতে যোগদান করলেন। তিনি বললেন, ইয়া আল্লাহ, উসমানের হত্যাকারীদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিন, সমতল কিংবা পাহাড়ি জমিনে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিন, তাদেরকে আপনি অভিশপ্ত করুন। সেই অবস্থায় জামালের যুদ্ধ প্রচণ্ড ভয়ঙ্কর আকার ধারণ করল এবং ঐতিহাসিকগণ তারা উল্লেখ করেছেন যে এত ভয়ঙ্করভাবে যুদ্ধ হচ্ছিল উভয় পক্ষের মধ্যে যে বর্শাগুলো ভেঙে গেল, এরপর তরবারিগুলোকে খাপমুক্ত করা হলো, তরবারিগুলো একে অন্যের আঘাতে ভেঙে গেল, এরপর এমনকি লোকেরা পরস্পরের সঙ্গে হাতাহাতি করার মতো পর্যায়ে উপনীত হল। অভিশপ্ত সাবাইরা তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করতে চাইছিল। বসরার বাহিনীতে যারা ছিলেন তারা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রক্ষা করার জন্য ছুটে গেলেন এবং সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উটকে ঘিরে যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করল। সেখানে একের পর এক লাশ পড়তে থাকল। যে বা যারাই আয়েশা রাদিয়াল্লাহু আনহার উটের লাগাম ধরে তাকে রক্ষা করার চেষ্টা করছিলেন, সেখানে তারা একের পর এক শহীদ হতে লাগলেন। চতুর্দিক থেকে নিক্ষিপ্ত তীরের আঘাতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাউদা সেটা দেখতে এমন আকার ধারণ করেছিল যেন সেটা একটা সজারুর মতো মনে হচ্ছিল, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই হাউজার ভেতরে। বনু আজদ, বনু দাব্বাহ এবং অনেক কুরাইশ যুবক সেখানে অসাধারণ বীরত্ব প্রদর্শন করে শাহাদাত বরণ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই মর্মান্তিক দৃশ্য দেখে অত্যন্ত মর্মাহত হলেন এবং ঘাবড়ে গেলেন। তিনি বারবার মুসলিমদের উভয় পক্ষকে থামানোর চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু কেউ বিরত হচ্ছিল না। সেই অবস্থায় তালহা রাদিয়াল্লাহু আনহার ছেলে মুহাম্মদ, যিনি আস-সাজ্জাদ নামে পরিচিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার উটের লাগাম ধরে তিনি বললেন, হে আমার মা, আপনি আমাকে আদেশ প্রদান করুন। আপনি আমাকে কি আদেশ প্রদান করছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন তিনি বললেন, হে আমার সন্তান, তুমি আদমের দুই পুত্রের মধ্যে যে উত্তম তার আচরণ করো। তুমি দুই পুত্রের উত্তম আচরণকারী হও, অর্থাৎ যদিও বা তোমাকে হত্যার জন্য তারা আক্রমণ পরিচালনা করে, তুমি তাদেরকে হত্যা করো না, তুমি যুদ্ধ করা থেকে বিরত হও। তালহা রাদিয়াল্লাহু আনহার ছেলে মুহাম্মদ, তিনি তরবারিকে কোষবদ্ধ করলেন এবং সেখানে সাবাইদের আঘাতে তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহ তার উপর রহম করুন। আলীর বাহিনীর ভেতরে যে সকল ফিতনাবাজ ব্যক্তিরা অবস্থান করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন আশতার আন-নুখাই। যুদ্ধের এক পর্যায়ে বাসরার বাহিনীর অন্যতম প্রধান ব্যক্তি আব্দুর রহমান ইবনে উত্তাব ইবনে উসাইদ, তিনি আল আশতারকে জাপটে ধরে ফেলেন। আল আশতার সে ছিল ফিতনাবাজদের অন্যতম একজন চিহ্নিত নেতা। সেই অবস্থায় আব্দুর রহমান তিনি চিৎকার করে বলছিলেন যে আমাকে এবং মালিককে হত্যা করো, আমাকে এবং মালিককে হত্যা করো। লোকেরা বুঝতে পারছিলেন না যে আব্দুর রহমান কাকে মালিক হিসেবে চিহ্নিত করেছেন। আশতারের অপর নাম ছিল মালিক, কিন্তু এই বিষয়টি লোকেরা জানতেন না। এবং যদি আব্দুর রহমান একবারও বলতেন যে আশতারকে হত্যা করো, তাহলে সেই অবস্থায় হাজারো তরবারির আঘাতে আশতার আন-নুখাই সেখানেই নিহত হয়ে যেত। আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি সেই যুদ্ধে অত্যন্ত সাহসিকতার সাথে লড়াই করেছেন এবং তার দেহে 41টি আঘাতপ্রাপ্ত হয়েছেন। যুদ্ধ শেষে তিনি এতটাই আহত অবস্থায় ছিলেন যে নিহত ব্যক্তিদের লাশের মধ্য থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। যুদ্ধের এই অবস্থায় আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তার সামরিক যোগ্যতা এবং বিচক্ষণতার মাধ্যমে বুঝলেন, যতক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সেই উট ময়দানে থাকবে, সেটি একটি প্রতীকের মতো, অর্থাৎ সেটাকে ঘিরে দুই পক্ষে যুদ্ধ চলতেই থাকবে। একদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্মান রক্ষার খাতিরে যারা আত্মরক্ষা করতে থাকবেন তারা সেখানে নিহত হতে থাকবেন, আর আরেকদিকে ফিতনাবাজ ব্যক্তিরা তারাও তাকে হত্যা করার জন্য চেষ্টা চালিয়ে যাবে। সে অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহু নিজের বাহিনীর মধ্য থেকে সৈনিকদের একটি অংশকে নির্দেশ দিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার উটের সাহায্যে এগিয়ে যাওয়ার জন্য। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই মুহাম্মদ ইবনে আবি বকর এবং আবদুল্লাহ ইবনে বাজিল, যিনি ছিলেন বসরার একজন বিশিষ্ট ব্যক্তি, তারা এগিয়ে গেলেন এবং তারা গিয়ে সেই উটের হাঁটু কেটে দিলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাউদা নামিয়ে আনলেন। এরপর তারা দুইজন সেই হাউদা বহন করে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে এসে উপস্থিত হলেন। আলী রাদিয়াল্লাহু আনহু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বসরার সেই বিশিষ্ট ব্যক্তি আবদুল্লাহ ইবনে বাদিলের বাড়িতে নিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করলেন। এভাবে জামালের যুদ্ধ সমাপ্ত হল। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার মাধ্যমে যখন যুদ্ধের তীব্রতা কমে আসলো এবং শেষ হওয়ার উপক্রম, সেই অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহুর ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলছিলেন, তোমরা কোনো আহত ব্যক্তিকে হত্যা করবে না, কোনো পলায়নকারী ব্যক্তির পিছু ধাওয়া করবে না এবং কোনো ঘরে প্রবেশ করবে না। যে ব্যক্তি নিজের অস্ত্র সমর্পণ করবে সে নিরাপদ, যে ব্যক্তি নিজের ঘরে দরজা বন্ধ করবে সে নিরাপদ। ওলামায়ে কেরাম তারা বলেছেন, জামালের যুদ্ধের আগে আমরা জানতাম না যে মুসলিমদের দুটি দলের মধ্যে কীভাবে লড়াই করতে হয়, কাফিরদের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয় সেই বিষয়গুলো তারা জানতেন, কিন্তু মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে বিভিন্ন বিষয় সেগুলো কীভাবে মীমাংসা করা হবে সেগুলো তারা জানতে পেরেছেন জামালের যুদ্ধের মাধ্যমে, যেমন যুদ্ধের সম্পত্তি বণ্টন কিংবা যুদ্ধবন্দী প্রসঙ্গ। সেই যুদ্ধের পর আলী রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন যে কোনো গনিমত বণ্টন করা হবে না, কোনো যুদ্ধলব্ধ সম্পদের বণ্টন হবে না কিংবা কোনো যুদ্ধবন্দী বণ্টন হবে না। সেই অবস্থায় কিছু মূর্খ ব্যক্তি এসে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আপত্তি জানিয়ে বলল, ইয়া আমির আল মুমিনিন, আমরা তাদের রক্তকে বৈধ করে নিলাম আর তাদের বন্দিনী তারা আমাদের জন্য বৈধ হবে না? তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিজের বন্দিনী হিসেবে পেতে চাও? এই কথা শুনে তারা হতভম্ব হয়ে গেল এবং নিজেদের ভুল বুঝতে পারল। তারা বলল, আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সুতরাং সেই অবস্থায় সুস্পষ্ট হলো যে তাদের সেই চিন্তা সেটা ভুল ছিল এবং আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেটাই সঠিক ছিল। যুদ্ধের পর আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে শহীদদের লাশ একত্রিত করতে বললেন এবং নিজেই তাদের জানাজা পড়ালেন, কারণ সেটা ছিল একটি ফিতনার সময় এবং সেই সময় নিশ্চিত করে বলা যায় না যে কে সত্য এবং কে কোন পক্ষে ছিলেন।
কারণ সেই যুদ্ধে যারা মারা গিয়েছেন সকলেই খারাপ লোক ছিলেন বা ফিতনাবাজদের মধ্যে ছিলেন এটা নিশ্চিত করে বলা যায় না। এরপর যুদ্ধের মালামাল সেগুলোকে একত্র করা হয় এবং আলী রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন এগুলো বণ্টন করা হবে না, বরং বাসরার মসজিদে সেগুলোকে নিয়ে যাওয়া হয় এবং তিনি ঘোষণা দিলেন যদি কেউ কোনো বিষয়কে কোনো অস্ত্রকে নিজের বলে চিনতে পারে তাহলে সে সেটাকে নিজের কাছে নিয়ে যাবে এবং যে অস্ত্রগুলোতে রাষ্ট্রীয় মোহর দেওয়া রয়েছে সেগুলো রাষ্ট্রীয় অস্ত্রাগারে জমা হয়ে যাবে। এভাবে সেই যুদ্ধের পর মানুষদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয় যে সেই যুদ্ধ কোনো সম্পদ বা দুনিয়ার লোভে করা হয়নি। যুদ্ধ শেষ হওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যে বাড়িতে অবস্থান করেছিলেন সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে উপস্থিত হলেন এবং তার সাক্ষাতের অনুমতি প্রার্থনা করলেন। তাকে অনুমতি প্রদান করা হলো এবং তিনি সালাম জানিয়ে সেখানে প্রবেশ করলেন। সেই বাড়িতে প্রবেশ করে তিনি দেখতে পেলেন যে মহিলারা ক্রন্দন করছে, অনেকের পরিবারের পুরুষ ব্যক্তিরা নিহত হয়েছিল তাদের কথা স্মরণ করে তারা ক্রন্দন করছে। সেই অবস্থায় আলী যখন সেখানে প্রবেশ করলেন তখন মহিলাদের অনেকে তাদের পরিবারে নিহত পুরুষ ব্যক্তিদের কথা ভেবে আলীকে দোষারোপ করছিল এবং তাকে অভিশাপ প্রদান করতে শুরু করলো এবং বিলাপ করছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তাদের সেই কথার প্রতি কোনো মনোযোগ প্রদান করলেন না, কোনো জবাব দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন না। কিন্তু এরপরেও যখন সেই মহিলারা বিলাপ করলো এবং আলীর বিরুদ্ধে অভিশাপ প্রদান করতে শুরু করলো সেই অবস্থায় একজন ব্যক্তি বলল, ইয়া আমির আল মুমিনিন, আপনি কি দেখছেন না, আপনি কি শুনছেন না এই মহিলারা আপনার বিরুদ্ধে কি বলছে? আলী তখন বললেন, দুর্ভোগ তোমার জন্য, আমাদেরকে তো মুশরিক নারীদেরকেও ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, আর যখন এই নারীরা মুসলিম তখন তাদের বিরুদ্ধে আমরা আর কি সিদ্ধান্ত নিতে পারি? অর্থাৎ বিলাপরত ক্রন্দনরত নারী যদি মুশরিক হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের কথাগুলোকেও ধর্তব্য হিসেবে গণ্য করা হয় না, উপেক্ষা করার নির্দেশ রয়েছে। সেই ক্ষেত্রে যখন মুসলিম নারীরা শোকার্ত অবস্থায় বিলাপ করছেন তখন তাদেরকে উপেক্ষা করা আরও অধিক যুক্তিযুক্ত। জামালের যুদ্ধের পর জনৈক ব্যক্তি এসে আলী রাদিয়াল্লাহুর কাছে বলল, ইয়া আমির আল মুমিনিন, বাইরে দুইজন ব্যক্তিকে দেখলাম যে আয়েশা রাদিয়াল্লাহুকে গালমন্দ করছে। এই খবর শুনে আলী রাদিয়াল্লাহু আলকাকা ইবনে আমরকে ডেকে পাঠালেন এবং নির্দেশ দিলেন যে তাদের প্রত্যেককে ধরে 100 চাবুকের আঘাত প্রদান করতে এবং তিনি আরও নির্দেশ দিলেন তাদের গায়ের যে অতিরিক্ত জামা কাপড় রয়েছে সেগুলো খুলে এরপর চাবুক পেটা করতে হবে। আলকাকা ইবনে আমর আত তামিমি তিনি সেই নির্দেশ পালন করলেন। আরও বর্ণনা এসেছে আলী রাদিয়াল্লাহুর উপস্থিতিতে একজন ব্যক্তি এসে আয়েশা রাদিয়াল্লাহা সম্পর্কে কিছু কথা বলল। সেই অবস্থায় আম্মার এগিয়ে আসলেন এবং তিনি বললেন, কে এই ব্যক্তি যে নবীজির স্ত্রীকে নিয়ে এভাবে গালমন্দ করছে? তুমি চুপ করো হে কুৎসিত অশ্লীলভাষী এবং নিকৃষ্ট ব্যক্তি। আরেকটি বর্ণনা এসেছে আম্মার বললেন, হে হতভাগা কুৎসিত ব্যক্তি, তুমি এখান থেকে দূর হয়ে যাও, তুমি কি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রীকে অপমান করছো? আরেকটি বর্ণনা এসেছে আলীর উপস্থিতিতে আয়েশা রাদিয়াল্লাহার ব্যাপারে কিছু কথা বলা হলে তখন আলী বললেন যে তিনি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। সুতরাং আগের এবং পরের ঘটনাসমূহ থেকে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে যায় যে আয়েশা রাদিয়াল্লাহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা বিবাদ ছিল না, বরং তারা প্রত্যেকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং পরস্পরের সম্মান রক্ষা করেছেন। ঘটনাসমূহ থেকে আমরা আরও জানলাম যে সেই ফিতনাবাজ ব্যক্তিরাই আয়েশা রাদিয়াল্লাহার বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল, কারণ তিনি মুসলিমদের অবস্থাকে মীমাংসা করার জন্য তৎপর ছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পর আলী রাদিয়াল্লাহু আনহু সসম্মানে আয়েশা রাদিয়াল্লাহাকে মদিনায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন এবং তিনি একটি বিরাট কাফেলা প্রস্তুত করলেন। সেখানে কাফেলার প্রয়োজনীয় পাথেয় তিনি প্রদান করলেন এবং তাদের সাথে বাসরার বিশিষ্ট 40 জন নারীকে সফরসঙ্গী হিসেবে মনোনীত করলেন এবং নিজের সন্তান মুহাম্মদ ইবনুল হানাফিয়া তাকে দায়িত্ব প্রদান করে বললেন, তুমি ওঠো এবং প্রস্তুত হও, তাকে পৌঁছে দিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহা তিনি যেদিন বিদায় নিচ্ছিলেন সেই দিন আলী তিনি তাকে এগিয়ে দিয়ে আসেন। লোকেরা একত্রিত হলো এবং তারা পরস্পরকে বিদায় জানাচ্ছিলেন। সেই অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, হে আমার সন্তানরা, আমরা একে অপরের ওপর ক্ষুণ্ণ হয়েছিলাম কারণ আমরা ভেবেছিলাম এই বিষয় অর্থাৎ ওসমানের বিচারে বিলম্ব হচ্ছে, সেটা দ্রুত করা উচিত। তিনি আরও বললেন, এই ঘটনাগুলোকে কেউ একে অন্যের বিরুদ্ধে সীমা লঙ্ঘনে ব্যবহার করবে না। আল্লাহর কসম, আমার এবং আলীর মধ্যে কোনো কিছু নেই, অর্থাৎ কোনো শত্রুতা বা অসন্তুষ্টি এগুলো নেই, ব্যতিক্রম যতটুকু একজন নারী এবং তার শ্বশুরবাড়ির আত্মীয়দের মধ্যে হয়ে থাকে। আলী রাদিয়াল্লাহু তিনিও বললেন, হে লোকেরা, তিনি যা বলেছেন সত্য বলেছেন, আল্লাহর কসম তিনি আন্তরিক, আমার এবং তার মাঝে কোনো কিছু নেই, ব্যতিক্রম যেটা শ্বশুরবাড়ির আত্মীয়দের মধ্যে হয়ে থাকে। এরপর আলী রাদিয়াল্লাহু তিনি আরও বললেন, তিনিই তোমাদের নবী স্ত্রী দুনিয়া এবং আখিরাতে। সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারা পরস্পরের বক্তব্যের মাধ্যমে সুস্পষ্ট করলেন যে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা বিবাদ ছিল না।
ততটুকু ব্যতীত যেটা শ্বশুর বাড়ির আত্মীয়দের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ যেটা মানবিক সাধারণ বিষয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা এবং ফজিলত সম্পর্কে আগামী পর্বে আমরা বিস্তারিত আলোচনা পেশ করতে যাচ্ছি। জামালের যুদ্ধের পর আলী রাদিয়াল্লাহু আনহু হতাহত ব্যক্তিদেরকে দেখতে বের হলেন এবং সেখানে তিনি মুহাম্মদ ইবনে তালহা তাকে মৃত ব্যক্তিদের মধ্যে খুঁজে পেলেন, যিনি আসাজ্জাদ নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন তালহা রাদিয়াল্লাহু আনহুর সন্তান। তাকে দেখে আলী বললেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বললেন, আল্লাহর কসম, তিনি একজন নেককার যুবক ছিলেন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে অবস্থান করেন, বিষণ্ন চিত্তে বসে থাকেন এবং নিহত ব্যক্তিদের ক্ষমা ও মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের বাড়িতে ফেরত আসেন এবং এসে দেখতে পান যে তার স্ত্রী এবং কন্যারা ওসমান রাদিয়াল্লাহু আনহু ও তার আত্মীয় স্বজন এবং জুবায়ের, তালহা ও অন্যান্য কুরাইশ ব্যক্তিদের জন্য ক্রন্দন করছেন। এই প্রসঙ্গে বর্ণিত হয়েছে যে আলী তাদেরকে লক্ষ্য করে বললেন যে আমি আশা করি আমি সেই ব্যক্তিদের মধ্যে অন্যতম হব যাদের ব্যাপারে আল্লাহ কুরআনে বর্ণনা করে বলেছেন যে সেই জান্নাতি ব্যক্তিরা তাদেরকে এমনভাবে পরস্পরের মুখোমুখি করে দেওয়া হবে যে তারা ভাইয়ের মতো একে অপরের সামনে মুখোমুখি আসনে বসবে এবং আল্লাহ তাআলা বলেছেন ও নাজা না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, এবং আল্লাহ তাআলা বলেছেন তাদের অন্তরে যে কষ্ট ছিল সেটা আমি দূর করে দেব। আল্লাহ তাআলা বলেছেন وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ إِخْوَانًا عَلَى سُرُرٍ مُتَقَابِلِينَ তাদের অন্তরে যে কষ্ট ছিল সেটা আমি দূর করে দেব, তারা ভাইয়ের মতো মুখোমুখি আসনে বসবে। আলী বলছেন যদি আমরা না হই তাহলে কারা হবে সেই ব্যক্তি, যদি আমরা না হই তাহলে কারা হবে সেই ব্যক্তি। এভাবে তিনি বারবার একই কথা পুনরাবৃত্তি করছিলেন এবং বর্ণনাকারী বলছেন যে আমি আশা করলাম একসময় তিনি থেমে যাবেন। আমাদের আলোচনার শেষের অংশে আমরা চলে এসেছি। জামালের যুদ্ধে সেই মর্মান্তিক ঘটনার পর আলী রাদিয়াল্লাহু আনহু বাসরাবাসীদের কাছ থেকে বায়াত গ্রহণ করলেন, বিভিন্ন গোত্র এসে তার কাছে বায়াত প্রদান করে। এরপর তিনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বাসরার গভর্নর হিসেবে নিযুক্ত করলেন এবং পুনরায় ফিরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করলেন। এরপর তিনি বাসরা থেকে 36 হিজরির রজব মাসে শেষ দিকে কুফায় গিয়ে পৌঁছান এবং কুফাকে ইসলামী খিলাফার নতুন রাজধানী হিসেবে ঘোষণা করেন। জামালের যুদ্ধের আলোচনা এখানেই সমাপ্ত হলো। এই আলোচনার কিছু পরিশিষ্ট রয়েছে যেটা আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ উল্লেখ করতে যাচ্ছি। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
একটি দেহের মত যেন সকল মুমিন মিলে সবার বুকে লাগে ব্যথা কেউ বা ব্যথা পেলে, একটি দেহের মত যেন সকল মুমিন মিলে সবার বুকে লাগে ব্যথা কেউ বা ব্যথা পেলে, মোমিনরা তো ভাই ভাই বলেছে কোরআন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।